গপ মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। চলছে গপ্প মিলে ঠেকের বিশেষ নিবেদন, সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলা, আজ সপ্তম পর্ব। শুরু করার আগে এখনো পর্যন্ত কি হয়েছে ছোট্ট করে বলে দি। সুভাষদার আদর্শে উদ্বুদ্ধ অনিমেষ ক্রমশ দলের থেকে দূরে সরতে থাকে। সুভাষদার সূত্রে অনিমেষের আলাপ হয় মহাদেবদার সাথে। মহাদেবদার গোপন ডেরা থেকে বেরিয়ে অনিমেষের মনে হয় কে যেন তার পিছু নিয়েছে। পুলিশ! তাহলে কি এবার ধরা পড়ে যাবে অনিমেষ? তারপর তাহলে শুরু করা যাক। রাস্তাটা বাঁক নিতেই চোখের সামনে লাল বাড়িটা যেন ছিটকে চলে এলো। অনিমেষের মনে পড়ল সেই সন্ধ্যের কথা, স্কটিশ হস্টেলের সেই আফ্রিকান ছেলেটির সঙ্গে ট্যাক্সিতে ওরা একজন মহিলাকে এখানে নামিয়ে দিয়েছিল। এই মুহূর্তে মহিলার নামটা কিছুতেই মনে পড়ছে না অনিমেষের।
কি ছিল নাম?
কিন্তু 35 আর 4 শূন্য টেলিফোনের এই নাম্বারটা মনে করতে একটুও অসুবিধে হল না। অনিমেষ গম্ভীর মুখে খোলা জায়গাটা পেরিয়ে লাল বাড়িটার ভেতরে ঢুকে আড়ালে দাঁড়াল। পুলিশগুলো সামনের রাস্তা দিয়ে ছুটে গেল খানিক, তারপর দাঁড়িয়ে পড়ে চারপাশে তাকাতে লাগল। ঠিক এমন সময় সে দেখল একজন বৃদ্ধ ধুতি ফতুয়া পরে তার দিকে সতর্ক চোখে তাকিয়ে আছেন। কুল কুল করে ঘামতে লাগল সে, তারপর কোন রকমে নিজেকে সামলে জিজ্ঞাসা করল,
এই বাড়িতে 3540 ফোন কোন ফ্ল্যাটে জানেন? আমি টেলিফোন অফিস থেকে আসছি।
ও ও দোতলায় বাঁদিকে ওই একটি টেলিফোন আছে এ বাড়িতে, নাম্বার আমার জানি না।
অনিমেষ আর দাঁড়ালো না, সামনের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো। বাঁদিকের ফ্ল্যাটের দরজা বন্ধ, কলিং বেলে হাত রাখল সে। দরজা খুলে একজন বৃদ্ধা উঁকি মারল। এবার মুখ খুলতেই নামটা জিভে এসে গেল।
শীলা সেন আছেন? আমি অনিমেষ মিত্র, স্কটিশ কলেজের হোস্টেলে আমি থাকতাম।
মিনিট তিনেক অপেক্ষা করতে হল অনিমেষকে। এখন এক এক সেকেন্ড এক এক ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছে। পুলিশগুলো যদি নিচের সেই বৃদ্ধের সঙ্গে কথা বলে তাহলে এখানে চলে আসতে পারে। আধখোলা দরজার সামনে অনিমেষ যখন প্রায় অসহিষ্ণু, তখনই মহিলা তাকে ভেতরে আসতে বলল। সাজানো টেবিল চেয়ার দেখে বোঝা যায় এটাই বসবার ঘর। অনিমেষ তার একটাই বসতে গিয়ে দেখল সেখানে ধুলো পুরু হয়ে আছে, অনেক দিন কারো হাত পড়েনি এখানে। বৃদ্ধা জানালো যে দিদিমণি এখানে আসতে পারবে না, তেনার শরীর খারাপ।
আমি কি ওকে দেখতে যেতে পারি?
মহিলার পেছন পেছন অনিমেষ ঢুকল। এমন ঝকঝকে তকতকে ঘর অনিমেষ কখনো দেখেনি। এই বাড়ির চরিত্রের সঙ্গে এই ঘর একদম মানায় না। বৃদ্ধা একটা সোফা দেখিয়ে বসতে বলে অন্য ঘরে চলে গেল। ঘরে কেউ নেই। অনিমেষ সোফায় বসতে যাচ্ছিল এমন সময় পাশের একটা দরজা খুলে গেল। হাউসকোট পরে যিনি ঢুকলেন তাকে দেখে চমকে উঠল অনিমেষ। সামান্য কয়েকটা বছরের ব্যবধানে একটি মানুষের চেহারা কি এত দ্রুত পাল্টে যেতে পারে? অনিমেষ কথা খুঁজে পাচ্ছিল না।
কি কি খবর? এতদিনে মনে পড়ল তাহলে? হুমা, এটা দেখছি একেবারে সমস্ত পুরুষ হয়ে গেছে। হ্যাঁ,
শীলা সেন হাসলেন। অনিমেষ খুব কষ্টে চোখ খোলা রাখছিল। এ কাকে দেখছে সে? হাউসকোটের আড়ালে যে বিশাল শরীরটা পায়ে পায়ে হেঁটে খাটের দিকে এগোচ্ছে, তার সঙ্গে থম্বটোর বন্ধু শীলা সেনের কোনো মিল নেই। মাথায় একটা কালো রুমাল বাঁধা, চোখে গগলস, মুখে যেন থোকা থোকা মাংস কেউ ছুঁড়ে মেরেছে।
আমাকে দেখে চমকে উঠেছে নিশ্চয়।
এই সামান্য বয়সে অনিমেষ মানুষের অনেক রকম মুখ দেখেছে, তিস্তার বুকে নৌকোয় বসে অথবা সেই বন্যার সময় রিলিফ দিতে কুষ্ঠরোগীদের গ্রামে গিয়ে অনেক গলিত বিকৃত মুখ তাকে দেখতে হয়েছে, কিন্তু এই মুখ তাকে এমন নাড়া দিল যে অনিমেষ চোখ বন্ধ করতে পারলে বড় আরাম পেত।
কি হয়েছে আপনার?
ও কিছু না, তুমি কেমন আছো বলো? হঠাৎ কি মনে করে?
এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম
কে এলো। ও দেখো তো।
কয়েক মুহূর্ত বাদেই সেই মহিলা দরজায় এলো, ঘরে ঢুকে সোজা শীলা সেনের কানের কাছে মুখ রেখে কিছু বলল। ওই বিকট শরীর নিয়ে সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলেন শীলা সেন।
সে কি এখন আবার পুলিশ কেন? আমাকে নিয়ে চলো, আমি কথা বলি।
মহিলা ওর হাত ধরলে শীলা সেন পায়ে পায়ে হাঁটতে লাগলেন বাইরের ঘরের উদ্দেশ্যে, কিন্তু হাঁটতে যে ওর কষ্ট হচ্ছে তা বুঝতে অসুবিধে হয় না। ওরা ঘরের বাইরে যাওয়া মাত্র অনিমেষ চট করে উঠে দাঁড়াল। এখান থেকে অবিলম্বে পালানো দরকার, পুলিশ নিশ্চয়ই এই ফ্ল্যাট সার্চ করবে। এখন এই ফ্ল্যাট থেকে বাইরে বের হবার আর কোনো দরজা আছে কিনা বোঝা যাচ্ছে না। বাথরুমের দরজা খুলে সে তার ভেতরে একটা ছোট জানালা দেখতে পেল। জানালাতে কোনো গরাদ নেই, কিন্তু এখান থেকে লাফিয়ে নিচে নামা তার পক্ষে অসম্ভব। জানলার অনেক নিচে একটা পাইপ দেওয়াল বেয়ে নেমে গেছে, সেটা হাতের নাগালে পেলে একটা চেষ্টা করা যায়, তবে তার আগে বাথরুমের ছিটকিনি ভেতর থেকে বন্ধ করে দিতে হবে কিছুটা সময় পাওয়ার জন্য। দরজাটা বন্ধ করতে গিয়ে ভেতরে গলা পেল অনিমেষ।
কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলে তুমি। হ্যাঁ, এলে তো এলে, এতকাল পর একেবারে পুলিশ পেছনে নিয়ে এলে।
উপায় ছিল না, ওরা আছে।
ভয় নেই, বসো বসো, নিশ্চিন্তে বসো দেখি। তা কি হয়েছে শুনি, তোর পেছনে পুলিশ কেন?
বলছি, কিন্তু কি বলে ওদের বিদায় করলেন?
বললাম আমার বাড়িতে কেউ আসেনি। আরে আমি অসুস্থ মানুষ, বিছানায় শুয়ে থাকি, খামোখা আমার কাছে কেউ আসতে যাবে বা কেন? হ্যাঁ শোনো না, যে অফিসারে এসেছিলেন তিনি আবার এককালে আমার খবর টবর রাখতেন, বুঝেছ? তাই তোমার সম্পর্কে আবার আমাকে সতর্ক টতর্ক করে দিয়ে গেলেন। এবার বলো তো ভাই, কি হয়েছে?
আমরা এদেশের রাজনৈতিক সামাজিক ব্যবস্থাটা মানতে পারছি না। ভেতরে ভেতরে আমরা প্রস্তুত হচ্ছি দেশ জুড়ে বিপ্লবের জন্য।
কাগজে তো তোমাদের কথাই লিখেছে, তাহলে কি যেন কথাটা, হ্যাঁ উগ্রপন্থী, সে তোমরাই তাহলে? হ্যাঁ
উগ্রপন্থী না, কথাটা হওয়া উচিত সঠিক পন্থী।
কিন্তু কিভাবে তোমরা দেশটাকে পাল্টাবে বলো তো ভাই? এদের কত পুলিশ, মিলিটারি, কত বন্দুক, কামান, তোমরা যতই দল গড়ো এদের সঙ্গে কখনো পারবে না, অসম্ভব। যাই হোক, তোমরা একটা ভালো কাজ করতে চাইছো, বেশ করো করো।
আপনি আমার খুব উপকার করলেন আজ।
না জেনে করেছি, আমার কোনো কৃতিত্ব নেই। দেখো দেখি, তখন থেকে শুধু বক বক করছে, কিছু খাবে? আরে খাবার কিছু ব্যবস্থা?
না না, এখন কিছু খাবো না, অনেক রাত হয়ে গেছে, আমি এবার চলি।
ধুস, যাবে কোথায় আবার যাবে এখন এত রাতে? আজ রাতে তোমার এখান থেকে বের হওয়া একেবারে উচিত নয়, বুঝেছ অনিমেষ? পুলিশ যে সামনের রাস্তায় নেই তাকে কেউ বলতে পারে?
কিন্তু
কিন্তু আবার কি, কাউকে যদি খবর দেওয়ার থাকে তাহলে টেলিফোনে দিয়ে দাও।
খাটের উল্টো দিকটা ইঙ্গিতে দেখিয়ে দিলেন শীলা সেন। কাল যদি উত্তর বাংলায় চলে যেতেই হয় তাহলে আজই মাধবীলতার সঙ্গে কথা বলা দরকার। কিন্তু এত রাত্রে ওর হস্টেলে গিয়ে দেখা পাওয়ার বোধ হয় কোনো সম্ভাবনা নেই। হয়তো জরুরি বললে টেলিফোনে ডেকে দিতে পারে। অনিমেষ উঠে শীলা সেনের খাটটা ঘুরে টেলিফোনের পাশে এসে দাঁড়াল।
হ্যালো, হ্যালো অনিমেষ মিত্র, আপনার একজন বোর্ডার মাধবীলতার সঙ্গে কথা বলতে চাইছি। শুনুন প্লিজ, আমি আমি জানি এত রাত্রে টেলিফোন করা উচিত নয়, কিন্তু নিতান্ত বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে। বিষয়টা অত্যন্ত জরুরি, এখন না জানালে খুব ক্ষতি হয়ে যাবে।
কয়েক পলক নীরবতা, তারপর হস্টেল সুপার জিজ্ঞাসা করলেন,
আপনার নামটা আরেকবার বলুন।
অনিমেষ মিত্র।
একটু ধরতে হবে।
ওপাশে রিসিভার টেবিলের ওপর নামিয়ে রাখার শব্দ হল। মিনিট দুয়েক অপেক্ষার যন্ত্রণায় কাটল অনিমেষের। একটু বাদেই মাধবী লতার গলা শুনল সে, গলায় প্রচন্ড উদ্বেগ।
হ্যালো, আমি বলছি। কি ব্যাপার?
আরে খুব জরুরি বলে করতে হলো ফোন, তোমার অসুবিধা হলো না তো?
না না, সে ঠিক আছে। কি হয়েছে?
বলছি আমাকে নর্থ বেঙ্গলে চলে যেতে হচ্ছে।
নর্থ বেঙ্গল?
তোমাকে সম্ভাবনার কথা বলছিলাম না?
হ্যাঁ, কিন্তু এখনই?
হ্যাঁ, কলকাতায় থাকা আমার পক্ষে নিরাপদ নয়।
কোথা থেকে বলছো?
একজনের বাড়ি থেকে। আজ এখানেই থাকতে হবে, বাইরে পুলিশ ঘুরছে।
কখন যাবে?
কালই।
যাওয়ার আগে দেখা হবে না?
দেখা জানি না, হয়তো নয়। তোমার কাছে আমার জিনিসপত্র কেউ পৌঁছে দিয়ে আসবে বুঝলে, তুমি একটু রেখে দিও সেগুলো।
আচ্ছা।
আর শোনো শোনো, পুলিশ যদি তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে স্রেফ অস্বীকার করবে। হ্যাঁ, ওরা যে যাবেই তা বলছি না, তবে তবে যদি যায়।
ওসব চিন্তা করতে হবে না, কিন্তু এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল?
হয়ে গেল মানে কেন হলো জানি না।
আমি কি তোমার কাছে যাব?
কখন?
এখন।
এত রাত্রে?
এমন কিছু রাত হয়নি, তোমায় দেখতে ইচ্ছে করছে।
না না না, এখন এখন এলে পুলিশ তোমাকে সন্দেহ করবে, তাছাড়া হোস্টেলে তোমাকে থাকতে হবে।
হঠাৎ শীলা সেনের গলা কানে ভেসে এলো,
ওকে কাল ভোরবেলা আসতে বলো, তাহলে তোমার পক্ষে এখান থেকে বেরোনোটা সহজ হবে।
অনিমেষ চমকে ওর দিকে তাকাল। উনি যে এতক্ষণ তার কথা শুনছিলেন বোঝা যায়নি। কার সঙ্গে সে টেলিফোনে কথা বলছে অনিমেষ না জানানো সত্ত্বেও কি করে অনুমান করলেন? ওপাশে মাধবী লতা চুপ করেছিল।
অবশ্য তুমি যদি ঝুঁকি নিতে পারো তাহলে কাল যত তাড়াতাড়ি পারো মানে ভোরেই চলে এসো।
সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল মাধবী লতা। অনিমেষ তাকে শীলা সেনের বাড়ির ঠিকানা এমন করে বুঝিয়ে দিল যাতে পথে কাউকে জিজ্ঞাসা করতে না হয়। টেলিফোন ছেড়ে দিয়ে সামনে আসতেই শীলা সেন বললেন,
এসো এসো, এখানে আরাম করে উঠে বসো তো দেখি।
হাত দিয়ে খাটের একটা ধার দেখিয়ে দিলেন। সেই সময় পেছনে পায়ের শব্দ হল। অনিমেষ তাকিয়ে দেখল একটা ট্রেতে অমলেট আর চা নিয়ে এসেছে সেই মহিলাটি।
চটপট এগুলো খেয়ে নাও।
খিদে পেয়েছিল খুব, অনিমেষ ইতস্তত করল না। খাওয়া হয়ে গেলে শীলা সেন হাসলেন,
মেয়েটাকে শুনি?
ও আমার সহপাঠিনী। তাহলে?
তারও অনেক অনেক বেশি, তা না হলে এত রাতে সে আসতে চাইতো? তো তোমার এই সমস্ত কথা পরিষ্কার করে সে জানে তো?
নিশ্চয়ই।
তবু সে ভালোবাসে না।
আপনার এরকম অবস্থা কি করে হলো?
কিরকম অবস্থা জানি জানি, খুব খারাপ লাগছে দেখতে, তাই না? শুনেছি আমাকে একবার দেখলে অনেকে নাকি রাতে ঘুমোতেই পারে না। সাবধান করে দিচ্ছি, তোমারও কিন্তু সেরকম হতে পারে।
আপনি আমার কথা এড়িয়ে যাচ্ছেন।
হঠাৎ খুব ক্লান্ত দেখালো শীলা সেনকে। ধীরে ধীরে বালিশে মাথা রেখে শুয়ে পড়লেন। তারপর কেমন অসাড় গলায় বললেন,
পাশের ঘরে যে লোকটা রয়েছে দেখেছো তাকে?
অনিমেষ স্মরণ করতে পারল, অত্যন্ত রোগা একটি মানুষকে এক পলকের জন্য দেখেছিল সে। মুখ মনে নেই, লক্ষ্যও করেনি।
হ্যাঁ, একজন ছিলেন, উনি কে?
আমার স্বামী, অতি দেবতা। আমার শরীরের এই কারুকার্য ওরই কীর্তি।
সে কি?
অবাক হচ্ছ? উনি সচ্ছন্দে এক বোতল অ্যাসিড আমার মুখের উপর ঢেলে দিয়েছিলেন, এতটুকু হাত কাঁপেনি। এখনো সচ্ছন্দে ওই ঘরে শুয়ে বসে নিজে দিন কাটিয়ে যাচ্ছে দিব্যি।
কিন্তু কেন?
পুরুষ মানুষ তাই।
এটা কি বলছেন?
কিছু মনে করো না। তোমরা সবাই চাও মেয়েরা তোমাদের জন্য প্রাণ ঢেলে সবকিছু করবে, কিন্তু তাদের যদি সামান্য বিচ্যুতি ঘটে তোমরা সহ্য করতে পারবে না।
তাই বলে সবাই কি একরকম ভাবা ঠিক নয়?
আমি তো দেখলাম না, যারা অনেক পয়সা দিত, জানতো শুধু পয়সার সম্পর্ক, তারাও দেখতাম অধিকারের থাবা বসাত, ঘৃণা ধরে গেছে।
তাহলে আমাকে আশ্রয় দিলেন কেন? আমিও তো পুরুষ মানুষ।
হয়তো, কিন্তু আমার কাছে তুমি আমার ছোট্ট ভাই। যেদিন তোমাকে প্রথম ট্যাক্সিতে দেখি সেদিন মনটা কেমন করে উঠেছিল। তোমাকে আমি পুরুষ মানুষ বলে ভাববো কি করে শুনি? যে ভাববে, যাকে ফোন করলে দেখছ না তার দুরবস্থা?
আপনি যার কথা বলছেন সে আমাকে ভালোবাসে।
জানি, তাই তো মরে। মেয়েদের কাছে ভালোবাসার চেয়ে বড় মরণ আর কিছু নেই ভাই। সব চলে যাচ্ছে জেনেও কেমন অন্ধ হয়ে থাকতে হয়।
কথাগুলো অনিমেষের ভালো লাগছিল না। এসব শরৎচন্দ্রীয় কথাবার্তা এই যুগে অচল হয়ে গেছে। এখন মেয়েরা অনেক স্বাবলম্বী, কিন্তু এই নিয়ে শীলা সেনের সঙ্গে তর্ক করা বৃথা। সে প্রসঙ্গে ফিরে এলো।
আচ্ছা, ওর আক্রোশের কারণ কি?
জলে নামো, ক্ষতি নেই, খবরদার চুল ভিজিও না। আচ্ছা, আমাকে যখন প্রথম দেখলে তোমার মানে খারাপ লাগেনি তখন?
ঠিক খারাপ নয়।
আরে লজ্জা করছো কেন? সত্যি কথা বলো বলো বলো। একটা বাঙালি মেয়ে অচেনা নিগ্রো ছেলের সঙ্গে ট্যাক্সিতে ফিরছে, আমাদের সমাজে তা কখনো সম্ভব? হ্যাঁ, অভাবে পড়ে আমি বাড়ির বাইরে গেছিলাম, এটা সত্যি। ওরই বন্ধু ট্রাভেল এজেন্সিতে চাকরি দিয়ে নিয়ে গেছিল, কিন্তু কোনোদিন চাকরি বাকরি করেনি, ব্যবসা ছিল, সেটা ডুবে গেলে আমাকে পাঠালেন বন্ধুর সঙ্গে। চেহারা ছাড়া আমার তো কোনো গুণ ছিল না, তো লোকেই বা ছাড়বে কেন বলো? এই চেহারাটাকে ভাঙিয়ে ভাঙিয়ে পয়সা তো পাচ্ছিলাম, কিন্তু সবকিছুর তো একটা সীমা আছে। লোভ বড় খারাপ জিনিস জানো তো, একবার মাথা তুললে আকাশ ছোঁয়া হয়ে যায়। আমার এই পাশ কাটানো লোকে শুনবে কেন? শরীর তো দিতেই হলো আমাকে। উনি কিন্তু সব জিনিস ন্যাক্কা সেজে বসেছিলেন, টাকায় ভেসে যেতে লাগলো। কোনোদিন জিজ্ঞেস করেনি, একদিনও না, নিষেধ করেনি, কিচ্ছু না। কিন্তু এসব করতে করতে আমি তো ডুবছিলাম। হঠাৎ একদিন কি করে যেন প্রেমে পড়ে গেলাম একজনের, জানো তো। সে না সব কিছু জেনে শুনে আমাকে কি সুন্দর আমাকে জড়িয়ে নিল, পাগল হয়ে যাওয়ার অবস্থা তখন আমার। আর একবার যখন প্রেমে পড়েছি তখন কি আর অন্য পাংখাতে ইচ্ছে করে বলো? দেখো তোমার জাত ভাই এতদিন কিন্তু কিচ্ছুটি বলেননি, কিন্তু এই যেই দেখলেন আমার মন অন্যরকম হয়েছে, ব্যাস তখনই শাসন শুরু। কিন্তু তখন আমিও বা তখন নিষেধ শুনব কেন? কেন শুনব আমি? পরিণতি সে তো চোখের সামনে দেখতেই পাচ্ছ।
এ তো খুন করার চেষ্টা, পুলিশ কিছু বলেনি?
বলতে চেয়েছিল, আমি আমি বলতে দিইনি।
কেন?
আমার জীবনে এত নোংরা ছড়ানো, পুলিশ আমাকে খারাপ মেয়ে বলে প্রচার করতেই পারত, কিন্তু জ্ঞান হলে এই এই চেহারায় ফিরলে যখন কেসটা উঠল তখন মাথাটা ঠান্ডা রাখতে পেরেছিলাম। কোর্টে গেলে সত্যি কথাটা হলে লোকটাকে জেলে পাঠাতেই পারতাম, কিন্তু আমার কি হতো? এই অবস্থায় যখন সারা জীবন বেঁচে থাকতে হবে বুঝলাম, তখন তখন তো একটা আশ্রয় চাই, নিজের হাতে যে সর্বনাশ কেউ করে নাকি।
কিন্তু এত বড় অন্যায় করে উনি শাস্তি পাবেন না?
কে বলল পাবে না? যাও পাশের ঘরে কি দেখো দেখো, ইঁচুর মতো কুঁকড়ে আছে সারাক্ষণ, এটাই তো শাস্তি। হাসপাতালে জানো আমার পা ধরে প্রাণ ভিক্ষে চেয়েছে। এই বাড়ি থেকে ওর বেরোনো নিষেধ। মজাটা কি জানো, আমার শরীরের পোড়া ঘা যত শুকিয়ে এলো না তত ওর শরীর ভয়ে ভাবনায় শুকিয়ে যেতে লাগলো। এখনো ইজি চেয়ার আর বাথরুম, ইজি চেয়ার আর বাথরুম, একটু হাঁটতে ওর প্রাণ বেরিয়ে যাচ্ছে, একটু শাস্তি না?
আচ্ছা আপনার দৃষ্টিশক্তি
একটাই নেই ভাই, অন্যটা এত কম যা দেখতে ইচ্ছে করে না, চোখ বুঝেই থাকি বুঝলে।
অপারেশন করার কথা ভাবছেন না?
শিশির জানে সবটা, আমাকে নাকি অনেকবার অপারেশন টেবিলে গিয়ে শুতে হবে, প্লাস্টিক সার্জারি না ওই কি যেন একটা বলে, তারপর চোখ বুঝলে।
শিশির কি?
এই দেখো তুমি এখনো বড় ছেলে মানুষ, রূপ চলে যাওয়া সে একরকম, কিন্তু এরকম বিভৎস চেহারার মেয়ের কাছে যে পুরুষ আসে চিন্তা করো তো, বলো না সে আমার কে হতে পারে? শিশির, ওর জন্যই তো উনি অ্যাসিড ঢেলেছিলেন। আমি অনেক আপত্তি করেছি কিন্তু কিছুতেই শিশির আমার কথা শোনে না, একদম কথা শোনে না, আবার আমাকে কেটে ছিঁটে সুন্দর করে তুলতে চায়। জানা বলো তো কি হলো হাসছে যে?
একটু আগে মেয়েদের কথা বলছিলেন না, ভালোবাসার চেয়ে বড় মরণ তাদের আর কিছুতেই নেই, কিন্তু এখন দেখছি কোনো কোনো ছেলেও।
মাংসপিণ্ড বিকৃত হয়ে সারা মুখে ছড়ানো, তবু শীলা সেনের লজ্জা অনিমেষের চোখ এড়াল না, নিচু গলায় বললেন,
তাই তো মরণে এত সুখ অনিমেষ।
অপরিচিত বিছানা, সারা দিনের উত্তেজনা ও অস্বস্তিতে ক্লান্ত শরীরে ঘুম আসছিল না, সারা রাত এপাশ ওপাশ করেছিল অনিমেষ। মধ্যরাতে কোথাও শব্দ হলে চমকে উঠেছে, ছোটবেলায় ছোট কাকার সন্ধানে গভীর রাতে পুলিশ তাদের বাড়িতে হানা দিয়েছিল, সেই দৃশ্যটা বারবার চোখের উপর ভাসছিল। শেষ রাতে কখন ঘুমিয়ে পড়েছিল অনিমেষ খেয়াল নেই। চোখ মেলে দেখল সামনে মাধবীলতা। চমকটা এতখানি যে কিছুক্ষণ কথা বলতে পারেনি সে।
কেমন আছো?
তড়াক করে উঠে বসল অনিমেষ। দরজা ভেজানো, বিছানার পাশে একটা চেয়ারে বসে মাধবীলতা ওর দিকে তাকিয়ে আছে। ঘাড় ঘুরিয়ে জানলা দেখল সে। এখনো রোদ ওঠেনি, কলকাতার ভোর ভীষণ আদুরে, এখনো সে আদর সারা আকাশে মাখানো।
কখন এলে?
এই মিনিট দশেক।
কটা বাজে?
ছটা।
শেষ রাতে হঠাৎ ঘুমটা এলো, কিন্তু তুমি ভোরে এলে কি করে এখানে?
পায়ে হেঁটে বেড়াতে বেড়াতে চলে এলাম।
অনিমেষ মাধবীলতার মুখের দিকে একবার পূর্ণ দৃষ্টিতে তাকাল। কোথাও মালিন্য নেই, সামান্য ক্লান্তির চিহ্নটুকুও নেই। ওর পায়ের কাছে একটা সুন্দর ব্যাগ, ব্যাগটা ভারী। ওটা কি ইঙ্গিত করল অনিমেষ।
তোমার জিনিসপত্র আছে, ব্যাগটা অবশ্য আমার। তোমার ট্রাঙ্ক নিয়ে তো আর হাঁটা যাবে না, ওগুলো আমার কাছে রইল। কাজ চালানোর মতো জিনিসপত্র আমি এটাই দিয়ে দিয়েছি।
তোমার কাছে ওরা গিয়েছিল?
হ্যাঁ, কাল রাত্রে সব জিনিসপত্র আমাকে দিয়ে এসেছে।
আমাকে আজই চলে যেতে হবে শিলিগুড়িতে।
জানি, কিন্তু এই বাড়িটা কার?
আমার পরিচিত এক মহিলার, তোমাকে কখনো বলিনি বোধ হয়। এখন অ্যাসিডে পুড়ে বিকৃত হয়ে গেছেন, অথচ এককালে বেশ সুন্দরী ছিলেন।
কি পরিস্থিতিতে তাকে এখানে আসতে হয়েছিল অনিমেষ সংক্ষেপে মাধবীলতাকে বলল। কাল রাতে শীলা সেন তার সঙ্গে যে সহযোগিতা করেছেন এতটা সে আশা করেনি। মাধবীলতা গালে হাত দিয়ে এসব কথা শুনছিল। অনিমেষ চুপ করলে মাধবীলতা বলল,
কাল তুমি ফোন করলে যখন, তখন আমি ভাবতেই পারিনি এত সব কাণ্ড হয়ে গেছে। তোমার টেলিফোন নামিয়ে ফিরে যাচ্ছি, এমন সময় দারোয়ান এসে জিনিসপত্র দিয়ে গেল, সঙ্গে একটা চিঠি।
চিঠি? কার চিঠি?
ঠিক চিঠি নয়, জাস্ট একটা ইনফরমেশন। শিলিগুড়ি স্টেশন পাড়ায় ঢুকে অনন্ত ভান্ডারের উল্টো দিকে বারিন সরকারের সঙ্গে তোমাকে দেখা করতে বলা হয়েছে।
দেখি কাগজটা।
আমি পুড়িয়ে ফেলেছি।
কেন?
বাহ, এসব প্রমাণ কাগজ কলমে থাকা কি ভালো।
অনিমেষ মাধবীলতার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাল। এমন শ্রীময়ী মুখ আজ অবধি তার চোখে পড়েনি। এমএ ইচ্ছে করলেই স্থায়ী নিরাপদ তকমাওয়ালা স্বামীর স্ত্রী হতে পারত। অথচ অনিমেষের নিঃশ্বাস ভারী বোধ হল। নিজেকে মাঝে মাঝে এমন অপরাধী মনে হয়। ভালোবেসে মেয়েরাই এমন করে বৈরাগী হতে পারে। ওর খুব ইচ্ছে করছিল দুই হাতে মাধবীলতার মুখ স্পর্শ করতে, হাতের বৃত্তে ওই শক্তিকে আস্বাদ করতে। নিজেকে সংযত করল অনিমেষ, প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করল,
তোমাকে তো আবার স্কুলে যেতে হবে।
আর যাব না।
কেন?
গিয়ে পড়াতে পারবো না বলে।
আরে আসুন আসুন, আপনি আবার কষ্ট করে এত দূর এলেন কেন? আমরাই যেতাম।
কেন ভাই, আমি তো নিজের সারা বাড়িতে ঘুরে ঘুরেই বেড়াই সারাদিন। তোমার বন্ধু এসে গেছে শুনলাম।
হ্যাঁ, মাধবীলতা ওর নাম, আর ইনি হচ্ছেন শীলা সেন।
বসো বসো, বেশ সেকেলে নাম তো মাধবীলতা। শুনলেই মনে হয় খুব শান্ত। আচ্ছা, তুমি নিশ্চয়ই খুব সুন্দরী, তাই না? বলো বলো।
হ্যাঁ, দারুণ সুন্দর দেখতে, রাস্তা দিয়ে হাঁটা মুশকিল হয়।
একদম বিশ্বাস করবেন না, আমি মোটেই সুন্দরী নই।
আপনি বসুন।
মাধবীলতা এগিয়ে গিয়ে ওর হাত ধরে সোফার ওপর এনে বসাল। অনিমেষ দেখল মাধবীলতা স্বচ্ছন্দে শীলা সেনের পাশে গিয়ে বসেছে। ওর বিকৃত চেহারার জন্য মাধবীলতার কোনো মানসিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।
তুমি বাথরুমে যাবে তাই তো অনিমেষ? যাও যাও, ওই ভেতরের ঘরে গিয়ে ডান হাতে বাথরুমের দরজাটা পাবে। আমি তোমার জন্য নতুন তোয়ালে, নতুন ব্রাশ, পেস্ট সব রেখে দিয়েছি, যাও যাও।
সে কি, আমারটা তো মাধবীলতা এনেছে, খামুখ একটা নতুন ব্রাশ নষ্ট করার কি দরকার?
নষ্ট হবে কেন বলছো? ব্রাশটা না হয় আমি যত্ন করে তুলেই রাখবো। ভাববো কখনো যদি আবার আমার এখানে আসো তখন তুমিই ব্যবহার করবে। আমার ছোট ভাইয়ের একটা ছোট্ট স্মৃতি না হয় থাকলো আমার কাছে।
ওই মুহূর্তে প্রায় অন্ধ এই মহিলার সামনে দাঁড়িয়ে থাকার শক্তি অনিমেষের আর ছিল না। সে দ্রুত ভেতরের ঘরে চলে এলো। মিস্টার সেন এখন বাথরুমে ঢুকেছেন। লোকটা অদ্ভুত, কেমন কিচোর মতো রয়েছে বাড়িতে। গত রাত থেকে ওর অস্তিত্ব একবারের জন্য টের পায়নি অনিমেষ। মিনিটখানেক দাঁড়িয়ে ফিরে আসছিল অনিমেষ, এমন সময় দরজাটা খুলল। লিকলিকে রোগা শরীরে একটা ধুতি লুঙ্গির মতো জড়ানো, হাতে কিছু ভেজা জামা কাপড় নিয়ে মাথা নিচু করে বের হলেন ভদ্রলোক। অনিমেষ চুপচাপ বাথরুমে ঢুকে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে বেরিয়ে আসবার সময় নজরে পড়ল জল যাওয়ার ঝাঁঝরির কাছে কিছু একটা পড়ে আছে। কৌতূহলে ঝুঁকে দেখল একটা সোনার তাগা, একটা খাঁজে লেগে থাকায় ওটা নর্দমার ভেতর চলে যায়নি। অনিমেষ হাতে তুলে নিয়ে দেখল তাগার পেছন দিকে সুন্দর অক্ষরে লেখা আছে বিশ্বনাথ সেন। শীলা সেনের স্বামীর হাত থেকে পড়েছে এটা। অনিমেষের একবার ইচ্ছে হল ওটাকে নর্দমাতেই ফেলে দেয়। যে মানুষ অমন অপরাধ করেছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। শেষ পর্যন্ত ওটাকে পকেটে রেখে বেরিয়ে এলো অনিমেষ। বেরিয়েই দেখল কিচোর মতো লোকটা অধীর আগ্রহে দরজার বাইরে দাঁড়িয়ে। সে বেরোনো মাত্র ছুটে গেল ভেতরে। অনিমেষ ঘুরে দাঁড়াল। লোকটা পাগলের মতো বাথরুম হাতড়াচ্ছে। শেষ পর্যন্ত সে ডাকল,
এই যে শুনুন।
সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল লোকটা। ভয়ে ভয়ে তাকাল অনিমেষের দিকে। পকেট থেকে তাগাটা বের করে মুখের সামনে ঝুলিয়ে ধরল অনিমেষ। প্রায় বুলেটের মতো ছুটে এলো লোকটা, এসে ছো মেরে তাগাটা নিয়ে চলে গেল পাশের দরজা দিয়ে। খুব অস্বস্তি নিয়ে বাইরের ঘরে ফিরে এসে অনিমেষ দেখল শীলা সেনের সঙ্গে মাধবীলতার বেশ ভাব হয়ে গেছে। সামনে টেবিলে চা টি কোজিতে ঢাকা, মাখন লাগানো রুটিতে মাধবীলতা চিনি ছড়িয়ে দিচ্ছিল। শীলা সেন জিজ্ঞাসা করলেন,
তা ট্রেন কখন তোমার?
9:35।
তোমার তো তাহলে এখনই বেরিয়ে পড়া উচিত। হ্যাঁ, সে কি মানে এখন তো 7টাও বাজেনি। দেখো, আমার মনে হয় দক্ষিণেশ্বর থেকে ট্রেনে ওঠা উচিত, শিয়ালদা স্টেশন নিরাপদ নাও হতে পারে।
তাই ঠিক হল। বিদায় নেবার সময় শীলা সেন কোনো কথা বলতে পারলেন না, শুধু মাধবীলতার হাত চেপে ধরে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। শেষ পর্যন্ত ফিসফিস করে বললেন,
সাবধানে থেকো, ওর জন্যে তোমার সাবধানে থাকা দরকার।
এই একটি কথা ভীষণ ভার হয়ে দাঁড়াল। ওরা নীরবে হেঁটে এলো বিবেকানন্দ রোড অবধি। অনিমেষ সতর্ক ছিল, কোনো সন্দেহজনক মানুষকে চোখে পড়ল না। বড় রাস্তায় এসেই একটা খালি ট্যাক্সি ধরল মাধবীলতা। অনিমেষ প্রতিবাদ করল,
সময় আছে, বাসেই যাওয়া যাবে। বেশ,
মাধবীলতা কোনো কথা শুনল না, ট্যাক্সিতে বসে বলল,
তুমি চলে যাচ্ছ, একটুখানি সময় অন্তত তোমার পাশে বসি, বাসে তো হাজার লোকের চোখ থাকবে।
বিবেকানন্দ রোড থেকে দক্ষিণেশ্বর আসতে মাত্র আধ ঘন্টা সময় লেগেছিল। এই পথটুকু ওরা একটাও কথা বলেনি। মাধবীলতা ওর পাশে বসে একটা হাত মুঠোয় ধরেছিল চুপচাপ। ট্যাক্সি থেকে নামার আগে অনিমেষ বলেছিল,
তোমার খুব কষ্ট হচ্ছে না?
না।
ফাঁকা দক্ষিণেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হয়েছিল। তখনই ঠিক হয়েছিল সামনের মাসে পৌষ মেলার দিন বর্ধমান স্টেশনে এই ট্রেনে অনিমেষ ফিরবে। মাধবীলতা সেই মতো অপেক্ষা করবে। সেখান থেকে ওরা একসঙ্গে বোলপুর যাবে। ট্রেনে ওঠার আগে টিকিট কেটে প্রায় নিঃসম্বল অনিমেষের পকেটে জোর করে 200টা টাকা গুঁজে দিয়েছিল মাধবীলতা।
আমি চাকরি করছি কার জন্য? হ্যাঁ, একটু লজ্জা করবে না। শোনো, গিয়ে চিঠি দিও। তোমার চিঠি না পেলে আমি কিন্তু কলকাতায় থাকতে পারবো না, দেখবে ঠিক গিয়ে হাজির হব।
ট্রেন ছেড়ে দিল। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঘাড় ঘুরোতে ঘুরোতে অনিমেষ দেখল মাধবীলতা অনেক দূরের মানুষ হয়ে যাচ্ছে।
ও তবু কারা যেন বারবার ডাকে, ওরা নিয়ে যেতে চাইল আমাকে, সারিয়ে ফেলতেছে কঠিন অসুখ, আমিও তুলে নিয়েছি হাতে বন্দুক। দিন শেষে বৃথা সব আলোচনা, হতে পারে তুমি আমি দুর্ঘটনা, আমি হারিয়ে গিয়েছি মিছিলে, আর হলো না আমার ঘরে ফেরা, আমি হারিয়ে গিয়েছি মিছিলে, আর হলো না আমার ঘরে ফেরা।
শুনছেন গপ্প মিরে ঠেকের বিশেষ নিবেদন, সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলার সপ্তম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। বালি ব্রিজের ওপর ট্রেনটা আসা মাত্র ভারী ব্যাগটা নিয়ে ঘুরে দাঁড়াতে বুঝতে পারল খুব ভুল হয়ে গেছে। এটা তৃতীয় শ্রেণীর কামরা নয়। মিলিটারির জন্য সংরক্ষিত যে কয়েকটা বগি প্রতি ট্রেনে থাকে এটি তার একটি। জনাপাঁচেক পুরো দস্তুর ইউনিফর্ম পরা মিলিটারি শুয়ে বসে তাকে দেখছে। কিন্তু এখন ট্রেন পূর্ণ গতিতে চলেছে, সেই বর্ধমানের আগে কোনো বিরতি নেই। সারা রাত গা ঢাকা দিয়ে কাটিয়ে শেষ পর্যন্ত নিজে থেকে ধরা পড়তে হল। অনিমেষের পেটের ভেতর চিনচিনে ব্যথাটা শুরু হয়ে গেল। পাঁচজনই তার দিকে তাকিয়ে, সতর্কতা মেশানো কৌতূহল চোখগুলোতে। অনিমেষ হাত জোর করে নমস্কার জানাল।
মাফ করবেন, আমি বুঝতে পারিনি এটা জেনারেল কম্পার্টমেন্ট নয়।
ওদের মধ্যে যার কাঁধে ফিতে আঁটা সে উঠে বসল।
হিন্দি মে বলিয়ে।
মে হিন্দি আচ্ছা নহীন বোলনে সকতা।
কোই ফিকর নহীন, ট্রাই করো।
ইয়ে মিলিটারি কে কম্পার্টমেন্ট হ্যায়, হম নহীন জানতা থা। আপ লোগ মুঝে মাফি কি দিজিয়ে, নেক্সট স্টেশন মে উতর জাউঙ্গা।
হ্যাঁ তো ট্রেন পে চড়নে সে পহলে দেখনা চাহিয়ে থা।
আই এম সরি।
কহাঁ জানা হ্যায়?
শিলিগুড়ি।
টিকিট লে লিয়ে আপনে?
অনিমেষ পকেট থেকে টিকিটটা বের করে দেখালো।
আপ কাম ক্যা করতে?
স্টুডেন্ট।
হ্যাঁ তো ঠিক হ্যায়, ফির বেঠ জাইয়ে।
হাত বাড়িয়ে পাশের খালি জায়গা দেখিয়ে দিল লোকটা। এতটা আশা করেনি অনিমেষ। বিরাট গোঁফওয়ালা লোকটিকে মনে মনে ধন্যবাদ দিয়ে সিটের ওপর ব্যাগটা রেখে সন্তর্পণে বসল সে। ট্রেন হু হু করে ছুটছে। অনিমেষ দেখল সবকটি চোখ তাকে লক্ষ্য করছে।
ক্যা পড়তে হ্যায় আপ?
এমএ।
শাবাশ, কাফি পড়ে লিখে আদমি হ্যায়। মানে তো কলেজ কি শকল তক নেই দেখি। মা ত্রিলোক সিং, আর আপকা শুভ নাম?
অনিমেষ মিত্র।
সঙ্গীদের সঙ্গে আলাপ করিয়ে দিল লোকটা। শক্ত হাতগুলো এগিয়ে এলো হাত মেলাতে। কয়েক মিনিটের মধ্যে আড়ষ্টতা কেটে গেল। কিছুক্ষণের মধ্যেই অনিমেষ বুঝতে পারল লোকগুলো খুব হাসি খুশি, গল্প করতে ওস্তাদ। ভারতীয় সামরিক বিভাগে এরা নিচু তলায় কাজ করে, কিন্তু কোনো রকম কমপ্লেক্স নেই। আমি একজন জওয়ান, দেশ রক্ষা আমার কর্তব্য, এই বোধ প্রত্যেকের। ত্রিলোক সিং কে জিজ্ঞাসা করল অনিমেষ,
আপনার দেশ পাঞ্জাবে?
নাই জি, হরিয়ানা, গাঁও কাজ।
আপনাদের গ্রামের অবস্থা কেমন?
গাঁও কি হালত ঠিকই হ্যায়। হাম তিন ভাই, মে মিলিটারি মে, এক দিল্লি মে ট্যাক্সি চালাতা হ্যায়, আর বড়ে ভাই জো হ্যায় খেতি করতে হ্যায়। হামারে গাঁও মে না হর ঘর সে কোই না কোই ফৌজ মে হ্যায়।
আচ্ছা, আপনাদের কোনো সমস্যা নেই?
समस्या? क्या समस्या?
जैसे मैंने जोधदारदेर मैंने अत्याचार पॉलिटिकल पार्टी विश्वासघातकता जा आय तार थेके व्यय बेशी चारधारे धंधाबाज लोक अथच किछु करा जाच्छे ना एसब समस्या नहीं?
ये सब समस्याएं तो हर जगह है, पर समस्या है ये सोचकर अगर आप चुपचाप बैठे रहो तो गलती आपकी। बंगाली जो है ना वो सिर्फ बातें करते हैं, काम कुछ नहीं। लेकिन सुभाष बोस, उनका नाम तो सब कोई जानता है, हिंदुस्तान के शेर थे। मेरे जो दादाजी थे उन्होंने सुभाष बोस को देखा था। अब बताओ उन्हें दुनिया भर में कैसे सम्मान मिला?
देखो बांग्लादेश मानुष स्वाधीनतार पर 10 डबल हो गए, পাকিস্তান থেকে জলের মতো লোক এসেছে, চাষের জমি সব জোদ্দার বড় লোকদের হাতে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এখানে মুষ্টিমেয় কিছু লোক আরামে থাকে, সরকার তাদের মদত দেয়, মানুষের সামনে যখন কোনো রাস্তা থাকে না তখনই সে দিশেহারা হয়। আপনারা জানেন না তাই এই কথা বলছেন।
বর্ধমান স্টেশনে গাড়ি থামলে অনিমেষ উঠে দাঁড়ালো।
এটা আপনাদের কামরা, আমি বর্ধমানে নেমে যাব বলেছিলাম।
হ্যাঁ তুমি কহা থা, পর যাওগে কহাঁ?
শিলিগুড়িতে।
তো ফির ইয়াহাঁ কিউ উতর রহে হো? বৈঠো, अब तो तुम हमारे दोस्त हो, यहीं पे आराम कर लो।
অনিমেষ সস্তির নিঃশ্বাস ফেলল। বাইরে যা ভিড় তাতে অন্য কামরায় কিরকম জায়গা পাওয়া যাবে তাতে সন্দেহ ছিল। দুপুরের খাওয়াটা ওরাই জোর করে খাওয়াল, রুটি আর সবজি। জানলায় বসে দুপুরের বর্ধমান জেলা দেখতে লাগল অনিমেষ। গুসকরা পেরিয়ে একসময় বোলপুর ছাড়াল ট্রেন। মাটির রং পাল্টে যাচ্ছে, মনে পড়ল সামনের মাসে মাধবীলতা আসবে বর্ধমান স্টেশনে, এসে অনিমেষের জন্য অপেক্ষা করবে। রাজার মতো শিলিগুড়িতে পৌঁছে গেল অনিমেষ। পাঁচজন সামরিক মানুষ তাকে বন্ধুর মতো আগলে নিয়ে এল। সন্ধেবেলায় শিলিগুড়ি স্টেশন পাড়ায় অনন্ত ভাণ্ডারের সামনের বাড়িটার দরজা খুলে লম্বা চুল ময়লা পাঞ্জাবি একটা হাত সামান্য নুলো এক ভদ্রলোক ওকে স্বাগত জানালেন।
আপনি অনিমেষ মিত্র? আমার নাম বারিন সরকার, ভেতরে আসুন, আপনার জন্য আমরা অপেক্ষা করছি।
বারিনকে ভালো লাগলো অনিমেষের, একটু আত্মভোলা টাইপের, কাজের নেশা মাথায় চাপলে সময় ঠিক থাকে না। বিবেকানন্দ মার্কেটে ওর একটা ছোট স্টল আছে, স্টলটা শিলিগুড়িতে বেশ বিখ্যাত। এক হাতে সাইনবোর্ড লেখা থেকে শুরু করে লিটল ম্যাগাজিনগুলোর কাভার এঁকে যান বারিন ওখানে বসে। পয়সা করি তেমন পান কিনা সন্দেহ আছে, কারণ তাঁর পোশাক যথেষ্ট ময়লা, দাড়ি অবিন্যস্ত এবং সংসারে একমাত্র মা থাকলেও কোনো দামি আসবাব নেই। বারিনের মা খুব ঠান্ডা মানুষ। বারিনের বাড়িতে অনিমেষের বেশ স্বস্তি হল। দুপুর পেরিয়ে গেলে অনিমেষ বারিনের সঙ্গে বের হল, কাঁধে ঝোলা। বারিন ওকে রাস্তাঘাট বোঝাচ্ছিলেন। শিলিগুড়িতে আসা যাওয়ার পথে কিছুক্ষণ থেকেছে অনিমেষ, আজ ভালো করে চেয়ে দেখল। বেশ জনবহুল শহর, ব্যবসাপাতির দৌলতে জলপাইগুড়ি থেকে অনেক এগিয়ে আছে। সকালে দেখা হওয়ার পর বারিন অনেক কথা বলেছেন, কিন্তু যে জন্যে অনিমেষ এখানে এসেছে তা নিয়ে কথা তোলেননি। আজ কথা বলার সময় অনিমেষ জেনেছে বারিন অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন স্বাধীনতার অনেক আগে থেকেই। পার্টি যখন বেআইনি ঘোষিত হল তখন পালিয়ে বেরিয়েছেন অনেক কাল। বারিনের স্টলে বসার জায়গা বলতে কয়েকটা মোড়া ছাড়া কিছু নেই, স্টলটা খোলাই ছিল। একটা বাচ্চা ছেলে টিনের পাতে রং বোলাচ্ছিল। বারিনকে দেখে জানালো সকাল থেকে তিনজন লোক অনেকবার খুঁজতে এসেছে, তাদের মধ্যে একজনকে সেই ছেলেটা এখানে আগেও আসতে দেখেছে। অনিমেষ ঢোকার সময় এলাকাটা দেখেছিল, চারধারে বেশ বড় সড় দোকান, জামা কাপড়েরই বেশি। এসবের মধ্যে বারিনের দোকান মূর্তিমান বেখাপ্পা। ব্যাপারটা অনিমেষ লক্ষ্য করেছে দেখে বারিন বললেন,
কি আমার দোকানের চেহারা দেখা হচ্ছে? ওটা আমারই মতন, ভাড়া সাগুল্যে 75, ছেড়ে দিলে 10-12 হাজার দক্ষিণা পাওয়া যাবে বলে মনে হয়। কিন্তু তাহলে শিলিগুড়ির লেখক শিল্পীদের আড্ডা মারার জায়গা জুটবে না, এখানে তো ভাই কফি হাউস নেই,
ভাড়া বাকি নেই তো?
ছিল, সবাই চাঁদা করে মিটিয়ে দিয়েছে। এটি হলো দোকানের কর্মচারী, 20 টাকা মাইনে নেন, টিকে আছেন কাজ শেখার প্রবল আগ্রহে। শিল্পী হওয়ার একটা প্রাণপণ চেষ্টা আছে ওর মধ্যে। এখানে দু কাপ চা খাবি?
বাড়ির পকেট থেকে একটা আধুলি বের করে ছেলেটির সামনে ধরলেন। ছেলেটি বেরিয়ে গেলে অনিমেষ জিজ্ঞাসা করল,
আপনি কিন্তু এখনো আমার সঙ্গে কোনো কথা বলেননি।
কি কথা?
আমি কি জন্য এসেছি তা তো আপনি জানেন।
সে হবে কোন, এত ব্যস্ততা কেন?
একটা দিন খামোকে নষ্ট করে লাভ কি?
নষ্ট হলো বলে মনে হচ্ছে কেন? এই যে আমরা পরিচিত হলাম, কথা বলছি, এটাই তো এক ধরনের লাভ। এই যে কবিরা এসে গেছে সব, সময় হলেই আমরা ও ব্যাপারে কথা বলবো, কেমন?
বিকেল বেলায় অনিমেষের মনে হল সত্যি বারিনের সহ্য শক্তি আছে। যারা একবার আসছে তারা আর নড়ার নাম করছে না। কেউ কবিতা লেখে, কেউ গল্প, কেউ আবার নাটক করে। পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে তারা বকবক করে যাচ্ছে সমানে। তবে অনিমেষ একটা জিনিস অনুভব করল, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এদের জেহাদ প্রচণ্ড। বারিন চুপচাপ শুনে যাচ্ছিল এদের কথা। রাত 10টা নাগাদ ভিড় কমল। এতক্ষণ অনিমেষ এখানে রয়েছে কিন্তু বারিন কারো সঙ্গেই ওর আলাপ করিয়ে দেননি। যারা এসেছিল তারা তাকে দেখলেও কেউ জেচে কথা বলেনি। ক্রমশ এদের একঘেয়ে কথাবার্তা শুনে অনিমেষের মাথা ধরে গিয়েছিল। একটু ঠান্ডা হাওয়ায় দাঁড়াবার জন্যে সে মার্কেটের বাইরে বড় রাস্তায় এসেছিল। শিলিগুড়িতে এখন বেশ ঠান্ডা পড়েছে, এত রাতে রাস্তা ফাঁকা, দোকানপাট সব বন্ধ। অনিমেষ বারিনের দোকানে ফিরে এসে দেখল সাইনবোর্ডটায় শেষবার তুলি বোলাচ্ছেন বারিন।
কে মাথা ধরে গিয়েছিল বুঝি? দেশের যুবশক্তির চেহারা দেখা হলো?
যুবশক্তি?
এই যে নব্য যুবকবৃন্দ আমার এখানে এসেছিলেন, তাদের দেখা হলো। তোমার খিদে পেয়েছে?
খিদে না।
এই দেখো, তোমায় তুমি বলে ফেললাম ভাই, তুমিও আমাকে তুমি বলতে পারো।
ঠিক আছে।
কর্মচারী ছেলেটিকে বিদায় করলেন বারিন। এখন মার্কেট চুপচাপ। অনিমেষের খুব ক্লান্ত বোধ হচ্ছিল। সারাটা দিন একদম ফালতু কাটল। বারিনের উদ্দেশ্য কি বুঝতে পারছে না সে, অথচ লোকটি সম্পর্কে তার মোটামুটি শ্রদ্ধাই জাগছে। কিন্তু যে জন্যে সে এসেছে তার কথা ভদ্রলোক একবারও তুলছেন না কেন? বারিন এবার দোকান বন্ধ করে ওকে নিয়ে বড় রাস্তায় এলেন। এসে বললেন,
11টা বাজতে দেরি আছে না, এবার খেয়ে নিলে হতো।
কোথায়?
ওই মোড়ের মাথায় একটা পাঞ্জাবির দোকান আছে, খুব ভালো তড়কা তৈরি করে, চলো ওখানেই খেয়ে নি।
আপনি কি রাত্রিরে বাইরে খান?
আপনি নয়, তুমি। তাই তো কথা ছিল কি? না না, বাইরে খাবো কেন, আজ খাচ্ছি। কারণ বাড়ি ফিরতে কত রাত হবে বলা যায় না তো, ততক্ষণ বুড়িমাকে জাগিয়ে রাখাটা উচিত হবে না।
তার মানে আজ রাত্রে বারিন অনিমেষকে নিয়ে কোথাও যাচ্ছেন। তবু কিছু কাজ করা যাবে ভেবে এতক্ষণে ভালো লাগলো অনিমেষের। খাওয়া সেরে নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে বারিন জিজ্ঞাসা করলেন,
তুমি গরম জামা কাপড় কিছু আনোনি সঙ্গে?
এনেছি, কিন্তু সঙ্গে নিয়ে বের হইনি।
আনা উচিত ছিল, শিলিগুড়িতে এই সময় রাত্রিরে খুব ঠান্ডা পড়ে।
নিজের ব্যাগ থেকে বারিন একটা সোয়েটার আর আলওয়ান বের করলেন। সোয়েটারের মাঝে মাঝে ছোট ফুটো চোখে পড়ল। বারিন ওকে জোর করে আলওয়ানটা গায়ে জড়াতে বলে নিজে সোয়েটারে মাথা গলিয়ে নিলেন। প্রথমে একটু অস্বস্তি হলেও কিছুক্ষণের মধ্যে অনিমেষ বুঝতে পারল বারিন তার উপকারই করেছেন। এয়ারভিউ হোটেলের সামনে এসে বারিনের চেহারা পাল্টে গেল, হাবভাবে বেশ সতর্কতা। অনিমেষকে দোকানের আড়ালে দাঁড়াতে বললেন,
তুমি একটু ওদিকে দাঁড়াও তো।
পুলিশের একটা জিপ দ্রুত চলে গেল শহরের দিকে। তেমাথায় কোনো লোকজন নেই। চুপচাপ দুজনে ওখানে মিনিট পাঁচেক দাঁড়ানোর পর বারিন জিজ্ঞাসা করলেন,
তুমি সিগারেট খাও না?
খাই।
খাচ্ছ না যে?
সঙ্গে নেই তাই।
তাহলে নেশা কর নাও।
ঠিক নেশা বলা যায় না।
কোনো কিছুর কাছে মুচলেখা লিখে দেওয়া কখনোই উচিত নয়, তাই তো?
অনিমেষ বারিনের দিকে তাকালো। কথাগুলোই কি দুটো মানে রেখে বাড়ির বলছেন? ঠিক সেই সময় একটা টেম্পো খুব ধীরে ধীরে সামনে এসে দাঁড়াল। গাড়িটার একটা লাইট নেভানো, অন্যটা এক চক্ষু দৈত্যের মতো জ্বলছে। ড্রাইভার গাড়ি থেকে নেমে বনেট খুলে ইঞ্জিনের ভেতর মাথা গলিয়ে কিছু একটা দেখছে। বারিন অনিমেষের হাত ধরে দ্রুত আড়াল ছেড়ে রাস্তায় নামলেন। তারপর এক হাতে অদ্ভুত দক্ষতায় টেম্পোর পেছনে উঠে শটান শুয়ে পড়লেন। অনিমেষ হকচকিয়ে গিয়েছিল প্রথমে, কিন্তু ড্রাইভার বনেট বন্ধ করার আগেই দ্রুত এবং নিঃশব্দে বারিনের পাশে গিয়ে শুয়ে পড়ল। শোয়ার পর দেখল তলায় একটা ত্রিপল পাতা আছে, খুব একটা খারাপ লাগছে না তাই।
ভাবো অনিমেষ, মাথার উপরে কত তারা, অথচ আমরা কখনো লক্ষ্যই করি না। না,
বুকের মধ্যে তখনও উত্তেজনা। বারিনের কথা শুনে অনিমেষ ফ্যাল ফ্যাল করে ঘাড় ঘুরিয়ে তাকাল। দুজনে পাশাপাশি শুয়ে আছে। টেম্পোটা আবার চলতে শুরু করেছে। এই সময় বারিন তার কাছে তারার গল্প করছেন। সে আকাশের দিকে তাকাল। ছোট বড় অজস্র তারায় আকাশ ঝকঝকে হয়ে রয়েছে। এত তারা একসঙ্গে কখনো দেখেনি অনিমেষ। এভাবে মাটিতে শুয়ে মুখ আকাশের দিকে করে তাকানো হয়নি জীবনে। কিছুক্ষণ দেখলে মনে হয় যেন খুব ধীরে ধীরে আকাশটা অজস্র টর্চ জ্বেলে তার দিকে নেমে আসছে। ছোটবেলায় এক রাত্রে মাধুরী তাকে বলেছিলেন তিনি নাকি আকাশের তারা হয়ে তাকে লক্ষ্য রাখবেন। মৃতা মায়ের ওই কথাটাকে সে অনেক কাল বিশ্বাস করত। এখন এই রাত্রে টেম্পোতে শুয়ে অজানা জায়গায় যাওয়ার সময় এক আকাশ তারার দিকে তাকিয়ে অনিমেষের সামনে মাধুরী হঠাৎ চলে এলেন। অনিমেষ চোখ বন্ধ করল। মাধুরী হাসছেন, কিন্তু মাধুরী কি এমন দেখতে? অনিমেষ মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে মাকে দেখছিল। সম্পূর্ণ দেখা হলে তার হৃৎস্পন্দন বেড়ে গেল। মাধুরীর মুখ বলে এতক্ষণ যাকে সে কল্পনায় দেখছিল তা যে মাধবীলতার, এটা বুঝতে পেরে সে পাথর হয়ে শুয়ে রইল।
তুমি দেখছি দারুণ রোমান্টিক। আকাশের তারা দেখতে দেখতে কখনো কেউ কেঁদেছে বলে তো শুনিনি।
আমরা কতদূর এলাম?
শিলিগুড়ি ছাড়িয়ে গেছি, এবার উঠে বসতে পারো।
অনিমেষ ধীরে ধীরে মাথা তুলল। এক পাশে অন্ধকার মাখানো জঙ্গল, অন্যদিকে ধুধু মাঠ দেখা যাচ্ছে। এসব ব্যবস্থা আগে থেকেই করা ছিল।
আপনি কিন্তু ভালো নাটক করেন।
আবার আপনি, তুমি বলতে বাদে নাকি?
চট করে বয়স্কদের তুমি বলতে অস্বস্তি হয়।
চেষ্টা করো, চেষ্টা করো। হ্যাঁ, কি বলছিল যেন, নাটক? একটু আধটু ওরকম না করলে বৈচিত্র্য আসবে কেন? আমরা আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। কিন্তু
এটা কোন এলাকা?
আর একটু এগোলেই সুকনা টি এস্টেট পড়বে।
ঘুমন্ত একটা লোক বসতির কাছে এসে গাড়িটা থেমে যেতেই ওরা নেমে এল। কয়েক সেকেন্ড থামার পর গাড়িটা সোজা বেরিয়ে গেল। এখানে ঠান্ডা খুব, বেশ হিম পড়ছে। বারিন্দা দ্রুত পায়ে হাঁটছেন। সামনে অনেকগুলো কাঠের বাড়ি। এক নজরে অনিমেষ বুঝল টিম্বার মার্চেন্টদের এলাকা এটা। পেছনের সারির একটা বাড়ির কাছাকাছি যেতেই হঠাৎ অন্ধকার ফুঁড়ে একটা লোক ওদের সামনে এসে দাঁড়াল। ওদের পথ দেখিয়ে একটা কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় নিয়ে গেল। দরজাটা ভেজানো ছিল। খুলতেই আলো চোখে পড়ল। ওদের পেছন পেছন অনিমেষ ভেতরে ঢুকল। মাঝখানে একটা লণ্ঠন জ্বলছে, সেটাকে ঘিরে জনাদশেক মানুষ বসে আছেন। ওদের দেখে একসঙ্গে বলে উঠলেন,
উনি এসেছেন?
হ্যাঁ, টেম্পোয় শুয়ে নিয়ে এলাম। এই হলো অনিমেষ মিত্র, জলপাইগুড়ির স্বর্গ ছেঁড়া চা বাগানের ছেলে, এখন কলকাতা থেকে পাঠানো হয়েছে।
নমস্কার।
যে দুজন ভদ্রলোক প্রথম কথা বলছিলেন তাদের একজন উঠে এসে ওর দু হাত জড়িয়ে ধরলেন।
আসুন আসুন ভাই, আমরা আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম।
শিলিগুড়িতে পৌঁছে গেছেন সে খবর আমরা অবশ্য আগেই পেয়ে গেছি। আপনার তো কলকাতা থেকে আসতে কোনো অসুবিধা হয়নি, মিলিটারি কম্পার্টমেন্টে এসেছেন তো?
অনিমেষ অবাক হল, কলকাতা থেকে সে কিভাবে এসেছে এই খবরও এখানে পৌঁছে গেছে। ভদ্রলোক ওকে মাঝখানে নিয়ে গিয়ে বসালেন। অনিমেষ দেখল ঘরের সবাই খুব সতর্ক চোখে তাকে দেখছে। যেসব মুখ এখানে আছে তাদের সবাই বাঙালি নন, বয়সের পার্থক্যটাও স্পষ্ট। হঠাৎ চোখে পড়ল বারিন এখনো দাঁড়িয়ে আছেন।
বারিনদা বসুন।
দূর, ওখানে বসার যোগ্যতা আমার আছে নাকি? সাইনবোর্ড ডেকে খাই তাই করতে দাও ভাই, তোমাকে পৌঁছে দেবার দায়িত্ব ছিল দিলাম, আমি এবার চলি। তোমার থাকার ব্যবস্থা এখানেই হবে, তোমার জিনিসপত্র পৌঁছে যাবে ঠিক সময়ে। চলি ভাই, তোমরা কাজ করো।
বারিন আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। অনিমেষ বিস্মিত চোখে ওর যাওয়া দেখল। বারিন তাহলে সক্রিয়ভাবে যোগ দেননি, অথচ গোপনে তাদের সাহায্য করছেন। লোকটির প্রতি ওর সমর্থন আরো বেড়ে গেল। একটু পরেই কাজের কথা আরম্ভ হল। কথা বলতে বলতেই অনিমেষ এদের অনেকের নাম জেনে গেল। মোটামুটি উত্তর বাংলার বিভিন্ন জেলার সক্রিয় কর্মীরা আজকের সভায় উপস্থিত। একজন অবাঙালি ভদ্রলোককে অনিমেষের খুব ভালো লাগল। আন্দোলনের প্রথম ধাপে এলাকায় এলাকায় আরো বেশি ক্যাডার ছড়িয়ে দিতে হবে। তারা কৃষকদের বোঝাবে, সংগঠিত করবে। যখনই সবুজ সংকেত পাওয়া যাবে তখনই অ্যাকশন শুরু হবে। ওপাশে ফাঁসি দেওয়া নকশালবাড়িতে ক্রমশ আবহাওয়া গরম হয়ে উঠেছে।
আমরা শুধু কৃষকদের কথাই বলছি, কিন্তু ভুলে গেলে চলবে না, উত্তর বাংলার গরিব মানুষের ষাট ভাগই কৃষিজীবী নয়। এতগুলো চা বাগানে ছড়িয়ে থাকা মদেশিয়া ওঁরাও মানুষগুলোকে সঙ্গে পাওয়া দরকার। সরাসরি পুলিশ কিংবা মিলিটারিদের সঙ্গে আমরা পেরে উঠব না, গেরিলা যুদ্ধই আমাদের একমাত্র রাস্তা। আর তা করতে হলে কৃষক ছাড়া অন্য শ্রমিকদেরও উৎসাহিত করা দরকার নয় কি?
সেটা তো দেখা হয়নি, বিভিন্ন চা বাগানের শ্রমিকরা কংগ্রেসই বা আরএসপি ইউনিয়নের সাথে যুক্ত, সেখানে গিয়ে কাজ করার অসুবিধা আছে।
আপনারা এদেশের কমিউনিস্ট পার্টিগুলোর লাইনে কথা বলছেন, সাধারণ মানুষ কি শিশু যে তাদের ললিপপের লোভ দেখিয়ে কাজ করাবেন? এভাবে দেশে বিপ্লব হবে না। উত্তর বাংলার প্রাকৃতিক পরিবেশ এমন যে গেরিলা যুদ্ধের পক্ষে এর চেয়ে ভালো এলাকা পাওয়া যাবে না। চা বাগানগুলো বেশিরভাগ জঙ্গলে ঘেরা এবং একটার থেকে আরেকটা বেশ দূরে দূরে। এই ব্যাপক এলাকায় মিলিটারিকে লুকিয়ে থেকে ব্যতিব্যস্ত করে তোলা সম্ভব।
প্রায় চারটে অবধি আলোচনা চলল। অনিমেষের ওপর দায়িত্ব পড়ল চা বাগানগুলো দেখার। এটা যে হবে তা সে কলকাতা থেকেই অনুমান করেছিল। অবাঙালি ভদ্রলোক তাকে এ ব্যাপারে সাহায্য করবেন। অনিমেষ তিস্তার অপর পারে চা বাগানগুলোর শ্রমিক সংগঠনের দায়িত্ব নিল। ভোর হওয়া মাত্র অনিমেষ এবং সেই অবাঙালি ভদ্রলোকও ট্রাক ধরে শিলিগুড়িতে চলে এল। অনিমেষ জানতে পারল প্রচুর অস্ত্র আসছে সীমান্ত পেরিয়ে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় যেসব অস্ত্র চোরাই পথে এসেছিল সেগুলো সংগ্রহ করা হচ্ছে। অনিমেষ ভাবছিল,
এসবই ঠিক, অস্ত্র প্রচুর থাকতে পারে, কিন্তু সেগুলো যারা ব্যবহার করবে সেই মানুষগুলোকে অবিলম্বে তৈরি করা দরকার। মাধবীলতা, তোমার নাম লিখতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হল। আদ্যক্ষরটি তোমার মধ্যে মিলেমিশে এমন জড়িয়ে আছে, কি জানি তাই তোমাকে এত ভালো লাগে হয়তো। তোমাকে এই প্রথম চিঠি লিখলাম, লিখতে গিয়ে টের পেলাম প্রতিটি শব্দ লেখার সময় আমি তোমার স্পর্শ পাচ্ছি। আমি তোমাকে চিঠি লিখছি স্বর্গছেঁড়া চা বাগান থেকে 8 মাইল দূরে একটা গ্রামে বসে। স্বর্গছেঁড়ার এত কাছে আছি কিন্তু এখনো ছোটমার সঙ্গে দেখা করার সময় পাইনি। কথাটা পড়লেই তোমার ভুরু পুঁচকে যাবে জানি, কিন্তু বিশ্বাস করো এখানে এসে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না। তবে দেখা করার সময় না পেলেও তার দেখা আমি পেয়েছি। সেদিন গাড়িটা ডুডুয়া নদী পার হয়ে আংরা ভাষার উপর দিয়ে রাস্তাটা বাঁক নিয়ে যখন চা বাগানের শরীর জড়িয়ে আমার বুকের মধ্যে মিশে থাকা কোয়ার্টারগুলো সামনে দিয়ে চলে আসছে, তখন দেখলাম ছোট মা আমাদের সেই বাড়িটার সিঁড়িতে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে কি যেন দেখছে। এক পলক মাত্র, তার মধ্যেই গাড়িটা হুস করে বেরিয়ে গেল। দূরত্বটা এমন যে চিৎকার করলেও বোধহয় শোনা যেত না। এই প্রথম উত্তর বাংলায় এসে নিজের অস্তিত্বকে গোপন রাখতে হচ্ছে। তবে চারধারে এত সাপের মুখ যে ছোবল আসতে কতক্ষণ, সতর্ক থাকাই মঙ্গল। এখানে এসে নিজের সম্পর্কে একটা গোপন সত্য আবিষ্কার করেছি। জানো, ছোটবেলায় আমি খুব রোমান্টিক ছিলাম। এই স্বর্গছেঁড়াকে আমি ভীষণ ভালোবাসতাম। মনে আছে প্রথম যখন দাদুর সঙ্গে জায়গা ছেড়ে যাই, তখন রুমালে স্বর্গছেঁড়ার মাটি বেঁধে নিয়ে গিয়েছিলাম। জলপাইগুড়ির বাড়ির উঠোনে সেই মাটি রেখে রোজ দেখতাম আর ভাবতাম স্বর্গছেঁড়ায় আছি, কিংবা স্বর্গছেঁড়ার সেই কাঁঠাল গাছ, তাল গাছ, চা বাগানের মধ্যে ঘু ঘুর ডাক, যা কিনা পৃথিবীর যে কোনো ঐশ্বর্যের বিনিময়ও ছাড়তে কষ্ট হত। এখানে এসে দেখলাম তারা সবাই একই রকম আছে, ঠিক যেমনটি রেখে গিয়েছিলাম। কিন্তু আমি আমার সেই মনটাকে কিংবা চোখটাকে হারিয়ে ফেলেছি। সময়ের সঙ্গে সঙ্গে, সমস্যার সঙ্গে সঙ্গে জীবনটা বড় দ্রুত পাল্টে যায়, দৃষ্টিও। যে চা বাগানের গলিতে দুপুর বিকেল চুপচাপ পাখির আওয়াজ শুনে কাটাতে ভালো লাগত, সেটা ছিল নিতান্তই অর্থহীন। কাজের গতি যদি একবার রক্তে মেশে, তবে নতুন চোখ খুলে যায়, কিংবা পুরনো চোখ অন্ধ হয়ে যায়, না হলে কাজ হয় না। জানো, আমি আরেকটা জিনিস ক্রমশ টের পাচ্ছি। মনে হচ্ছে আমি খুব নির্লিপ্ত হয়ে যাচ্ছি। কোনো কিছুই আমাকে আর তেমন স্পর্শ করে না। যেমন ধরো, এই স্বর্গছেঁড়া, এককালে জননী এবং জন্মভূমি, স্বর্গের চেয়ে বড় বলে ভাবালুতায় ভুগতাম, তার নেই। এতবার উপর দিয়ে যাওয়া আশা করেছি, কিন্তু বুকের মধ্যে কোনো কাঁপুনি হয় না। চা বাগানের গলিকে গেরিলা যুদ্ধের পক্ষে নিরাপদ জায়গা বলে ভাবছি। আংরা ভাষা নদীর ধার দিয়ে যে খুঁটিমারির জঙ্গল লাল সূর্যের বলটাকে মাথায় নিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকে, তার মতো গোপন শেল্টার আর কিছু নেই। মিটিং বলো, গোপন গেরিলা ট্রেনিং বলো, এই জঙ্গল মায়ের মতো আশ্রয় দেবে। ছোট মা কিংবা আমার বাবা শ্রীযুক্ত মোহিতোষ মিত্র মাত্র কয়েক মাইল দূরে আছেন, 10 মিনিটেই পৌঁছে যেতে পারি। পুলিশ আমার অস্তিত্ব জেনে যেতে পারে এই আশঙ্কার কথা ছেড়ে দিলেও দেখা করতেই হবে এমন টান বোধ করি না। খুব খারাপ শোনাচ্ছে কথাটা, কিন্তু সত্যি কথা এটাই। জলপাইগুড়ি শহর থেকে আমার বর্তমান ডেরার অবস্থান ঘন্টা দেড়েকের মধ্যেই। কই, একদিনও তো দাদু ও পিসিমাকে দেখতে যাওয়ার কথা আমার মনে পড়ল না। এই দুটি মানুষ তো আমার এই শরীরটাকে তিল তিল করে বড় হতে সাহায্য করেছেন। এইসব আত্মীয় স্বজন, চেনা জায়গা কিংবা তার মতো অন্তরঙ্গ ছবি সম্পর্কে অদ্ভুত উদাসীনতা আজকাল আমাকে নির্লিপ্ত করেছে। মাধবীলতা, কথাটা কি তোমার সম্পর্কেও খাটে না? তুমি আমাকে ভালোবেসেছ, আমি জানি তুমি কতখানি আন্তরিক। এই আমার জন্যই তুমি একটানে সমস্ত পারিবারিক সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছ, হোস্টেলে রয়েছ। কিন্তু কি আশায়! পৃথিবীর যে কোনো যুবতীর মতো তোমার বাসনা হওয়া উচিত একটি সাজানো সুন্দর গৃহের। কিন্তু প্রতিটি দিন আসছে আর আমি সেই গৃহ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছি। তোমাকে ভালোবেসেছি, অথচ তোমাকে শান্তি দেবার বদলে অথই উদ্বেগে রেখে এসেছি। কাউকে ভালোবাসলে এভাবে দূরে চলে যাওয়া যায়? তাহলে ভালোবাসতে গেলামই বা কেন? এসব ভেবেচিন্তে মনে হয় আমি বোধহয় এখন স্বার্থপর হয়ে গেছি। স্বার্থে পর জীবন একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চেহারা নিয়েছে, আর এত বুঝেও এ থেকে বেরিয়ে আসার অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে। ভীষণ একা লাগছিল জানো, তোমাকে চিঠি লিখলাম তাই। এত বড় চিঠি কখনো লিখিনি। আমার সবসময় ভয় যে আমাকে ভালোবেসেছ শুধু এই কারণে তুমি আরো বড় বিপদে না পড়ো। হয়তো সত্যি যদি পড়ো তখনও আমি কিছু করতে পারবো না। সময় আমাদের সবকটা আঙুল খইয়ে দিয়েছে লতা, আমরা কারো হাত জড়িয়ে ধরতে পারি না। শুধু ঠেকাই মাত্র। আবার কখন লিখব জানি না, যদি বেঁচে থাকি তাহলে বর্ধমান স্টেশনে দেখা করব পৌষ মেলার দিন। যদি দেখো নির্দিষ্ট সময় আমি এলাম না, তাহলে তুমি কখনো বোলপুরে যাবে না। জানি নিজের নিরাপত্তার জন্যই এত বিশদভাবে লেখা আমার অন্যায় হল, হয়তো নিয়ম ভাঙলাম এবং জেনে শুনেই। তাই এই চিঠি জমিয়ে রেখো না, তোমার অনিমেষ, পুনশ্চ এখনো তোমার দেওয়া টাকা শেষ হয়নি।
এক টানে চিঠিটা শেষ করল অনিমেষ, হাত টনটন করছিল। এখন রাত গভীর, চিঠিটা ভাঁজ করে বুক পকেটে রাখতে না রাখতেই দরজায় শব্দ হল। ভেজানো দরজা খুলে একটি কৃষ্ণকায় যুবক ঘরে ঢুকে পরিষ্কার হাসল। যুবকটির নাম সিরিল ওঁরাও। শুকনা থেকে আসার সময় সেই অবাঙালি ভদ্রলোকের পরিচয়ে অনিমেষ এর সন্ধান পেয়েছে। আপাতত এরই আশ্রয়, অত্যন্ত কাজের ছেলে। সিরিলের সাথে অনিমেষ বাইরে বেরিয়ে এল। খুব ঠান্ডা পড়েছে, আশেপাশে কোথাও আলো নেই। ওরা সাইকেল চালাচ্ছে। রাত্রির জঙ্গলে এক ধরনের অচেনা শব্দ হয়। ওরা দুজনে নিঃশব্দে সেই শব্দ শুনতে শুনতে প্যাডেল ঘোরাচ্ছিল। হঠাৎ সিরিল আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। অনিমেষ এগিয়ে এসেছিল কিছুটা। ওকে দাঁড়াতে দেখে অবাক হয়ে বেশ কিছুটা দূরে এসে সাইকেল থামাল। সামনের রাস্তা দিয়ে যাওয়া যাবে না, কারণ হাতি বেরিয়েছে। সামনেই মেছুয়া পুল, পুলটার গায়ে ছোট ছোট কালো টিলা নড়ছে, অন্তত গোটা কুড়ি হবে। দুপাশে ঘন জঙ্গলের গায়ের গন্ধ টের পাচ্ছিল অনিমেষ। অনিমেষ প্রায় আধ ঘন্টা প্যাডেল ঘুরিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এল। সামনে ধান ক্ষেত, সাইকেল চালানো যাবে না। ওরা হেঁটে এল, তারপরেই নদী। মেছুয়া পুলের তলা দিয়ে যেটা বয়ে এসেছে সেটা এখানে বেশ চওড়া। অনিমেষ অপেক্ষা করল। সিরিল জল পেরিয়ে প্রায় মিনিট পনেরো পরে ফিরে এল। সিরিলের সঙ্গে যে মানুষটি রয়েছে তাকে অনিমেষ খুব ভালো করে চেনে, জুলিয়ান। সে অনিমেষের দিকে হাত বাড়িয়ে দিল।
কেমন আছেন?
চলছে। আমাকে চিনতে পেরেছেন মনে হচ্ছে?
নিশ্চয়ই।
আমি কিন্তু খবরটা পেয়ে খুব অবাক হয়ে গিয়েছিলাম, সন্দেহ ছিল আপনি হয়তো চিনতে পারবেন না। অনেক বছর আগে সামান্য সময়ের জন্য আমাদের দেখা হয়েছিল।
জুলিয়ানের পেছনে ওরা সাইকেল নিয়ে হাঁটছিল। যেতে যেতে জুলিয়ান বললেন,
আপনি এখানে এসেছেন খবর পেয়েছিলাম, কিন্তু দিনে দুপুরে আপনার সঙ্গে দেখা করতে গেলে আপনার গোপনীয়তা থাকত না, তাই এই ব্যবস্থা। আসলে আমার উপর ভালোই নজর রাখা হয়েছে।
কথা বলতে বলতে ওরা একটা বসতি এলাকায় চলে এসেছিল। জঙ্গলের পাশে কয়েক ঘর মানুষের অস্থায়ী ডেরা এটা। তারই একটি দরজায় গিয়ে জুলিয়ান টোকা দিলেন। কোনো সাড়া এলো না। কয়েকবার নিষ্ফল চেষ্টা করে বল প্রয়োগ করলেন জুলিয়ান। মাটির ঘর, ছেঁচার বেড়ার দরজা অল্পতেই খুলে গেল। একজন মহিলা বেরিয়ে এল। জুলিয়ান তাকে প্রশ্ন করায় জানা গেল বুধুয়া ঘরে নেই। জুলিয়ান ওদের ভেতরে আসতে ইঙ্গিত করলেন। অনিমেষ ভেতরে ঢুকে দেখল ঘরটা নিহাত ছোট নয়। অনিমেষ দেখল এ ঘরের বাসিন্দাদের অবস্থা অত্যন্ত জীর্ণ। মহিলাটির কাছ থেকে বুধুয়া নামে একজনের খোঁজ নিলেন জুলিয়ান। এত রাতেও সে বাড়ি ফেরেনি। মহিলাটিকে শুয়ে পড়তে বললেন জুলিয়ান। মহিলা ঘাড় নেড়ে আবার খাটিয়ায় ফিরে গেল। অনিমেষের খেয়াল হল এই শীতেও ওর শরীরে কোনো গরম জামা কাপড় নেই। জুলিয়ান বললেন,
এই পরিবারটি চা বাগানের কর্মী ছিল। বুধুয়া লোকটা খুব রকচটা। বছর তিনেক আগে স্ট্রাইকের সময় ম্যানেজারের কুঠিতে ঢিল ছোড়ার অপরাধে ওর চাকরি যায়।
প্রমাণ করল কি করে?
খুব সহজেই। গুদাম থেকে যখন কাজ করে বের হচ্ছে তখন থলিতে কিছু চা প্যাকেট ভরে দেওয়া হয়েছিল। বেচারা তা জানত না, গেটে ধরা পড়ে চুরির অপরাধেই চাকরি গেল। আসল রাগটা এখানে অন্যভাবে মেটানো হয়।
ইউনিয়ন থেকে কিছু করা হয়নি?
না, আমরা আজ এই ইউনিয়ন থেকে সরে দাঁড়িয়েছি। ব্যবস্থা তো দেখতে পাচ্ছেন, কাজকর্ম পাচ্ছে না, অথচ ফের তো মানবে না। রোজ রাত্রে শেষ পর্যন্ত সহজ উপায়টা বেছে নিয়েছে।
এই সময় সিরিল কথা বলল,
জুলিয়ান এখন সাসপেনশনে আছে।
শুনে অনিমেষ অবাক হল, স্বর্গ ছেড়ার শ্রমিক নেতা জুলিয়ানের সেই চেহারাটা এখন সে স্পষ্ট মনে করতে পারে। কুলিদের বিক্ষোভ থেকে বাঁচতে ছোটমা আর বাবার সঙ্গে সে চা বাগানের ভেতরে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে বেরিয়ে এই জুলিয়ানের মুখোমুখি হয়েছিল। খুব ভদ্র ব্যবহার করেছিল সেদিন জুলিয়ান। মিশনারি স্কুলে পড়ে আসা এই মদেসিয়া যুবকটির প্রতি আকৃষ্ট হয়েছিল সেদিন অনিমেষ। তখন তো সবাই এঁর কথা মানত, আর আজ তো একদম অন্য কথা শুনছে সে।
ব্যাপারটা এখন আর গোপন নেই, তবে মজার ব্যাপার হলো যে শুনছে সে বিশ্বাস করছে না। পুলিশকে আমার ভয় নেই, কিন্তু সক্রিয় হয়ে কেউ কিছু করলে সবার প্রথমে বাধা দেবে অন্য পার্টির লোকজন। বিপদটা এখানেই। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করতে পারতাম, তাহলে একদিনে দেশের বুর্জোয়া ক্যাপিটালিস্টদের সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া যেত, কিন্তু তা হওয়ার নয়।
আপনার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ থাকা দরকার। কিভাবে হবে?
এই ঘরে, এখানে দেখা হওয়া দুজনের পক্ষেই মঙ্গল।
প্রত্যেকটা চা বাগানে স্কোয়াড তৈরি করতে হবে, খুব নির্ভরযোগ্য কিছু ছেলেকে ব্যাপারটা বোঝাতে হবে।
কি ধরনের অ্যাকশন এখানে করার কথা ভাবছেন?
দেখুন, আমরা শ্রমিকদের বলতে পারি না যে তোমরা চা বাগান দখল করো। ফ্যাক্টরি দখল করে সাত দিনও তারা চালাতে পারবে না, কিন্তু এমন কাজ করতে হবে যাতে সাধারণ মানুষ চমকে যায়, প্রত্যেকের অন্ধবিশ্বাসের ভীত যেন নড়ে যায়। কাজগুলো করতে হবে জনসাধারণের স্বার্থ বিরোধী মানুষের বিপক্ষে, ফলে পুলিশ যদি অ্যাকশনে নামে তাহলে আমরা সাধারণ মানুষের সমর্থন পাব, একসময় তারা এগিয়ে আসবে, পাশে এসে দাঁড়াবে।
আলোচনায় ঠিক হল পানিরামের গদি লুট করা হবে। পানিরামের ভাটিখানা আছে, টাকার পাহাড়ে বসে আছে লোকটা, এই চা বাগানের মানুষগুলোকে কিনে রেখেছে রীতিমতো, কিন্তু পানিরামের কাছে বন্দুক আছে, ও যদি বাধা দেয়?
বাধা দিলে জোর খাটাতে হবে, যদি কোনো উপায় না থাকে তাহলে পানিরামকে সরিয়ে ফেলতে হবে।
ঠিকই বলেছেন, একজন রক্তচোষাকে মেরে ফেললে আরো দশটা ভয় পেয়ে যাবে। এই লোকটাকে চা বাগানের সমস্ত শ্রমিক দুবেলা মেরে ফেলার কথা ভাবে। কেউ যদি ওদের করতে না পারা কাজটা করে দেখায়, তাহলে সে ওদের আপনজন হয়ে যাবে। আপনি ঠিক বলছেন,
কিন্তু পানিরামের মতো মানুষ খুন হলে যে পুলিশি তৎপরতা শুরু হবে তা সামলাতে আমাদের প্রস্তুত থাকতে হবে।
আমাদের চারপাশে এত জঙ্গল, পুলিশের ক্ষমতা কি খুঁজে বের করে সেখান থেকে? আর থানাগুলো এত দূরে দূরে যে পুলিশ আসার আগেই আমরা খবর পেয়ে যাব। কিন্তু আসল ব্যাপারটার কথা কি ভাবছেন? এসব কাজ তো আর ছুরি কাটা নিনি হয় না, আমাদের প্রচুর অস্ত্র দরকার।
সিরিল বলল,
সব চা বাগানের সাহেব, কন্ট্রাক্টর বাবু আর ওই বড় ব্যবসায়ীদের কাছে প্রচুর বন্দুক, পিস্তল, রাইফেল আছে। আমরা যদি সেগুলো গায়ের জোরে ছিনিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের অনেক অস্ত্র হয়ে যাবে।
ঠিক আছে অনিমেষ, এখন আপনি কি করবেন?
আপার ডুয়ার্সে যেতে হবে।
আপনার সাহস আছে, এইভাবে একা একা ঘুরছেন, যদি সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ না হয় তাহলে বিপদে পড়তে পারেন। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাব।
হঠাৎ তখনই দরজাটা ধীরে ধীরে ফাঁক হল। ওরা তিনজনেই ঘাড় ঘুরোতেই একটি মুখ উঁকি দিয়েই সরে যাচ্ছিল। জুলিয়ান ডাকলেন,
বুধুয়া।
কিছুক্ষণ চুপচাপ, তারপর একটি মানুষ আরশোলার মতো হেঁটে এলো ভেতরে। অনিমেষ দেখল লোকটার কপাল থেকে রক্ত বের হচ্ছে, হাতে একটা বোঁচকা। এই লোকটাই চুরি করতে গিয়েছিল।
মাথা ফাটল কি করে?
বুধুয়া মুখ নিচু করল। জুলিয়ান উঠে ক্ষতটা পরীক্ষা করে বললেন,
তেমন কিছু নয়, বিশল্যকরণী পাতার রস লাগিয়ে নে, আর এই ব্যবসা ছাড়তে হবে।
খুব নিরীহ গলায় বুধুয়া বলল,
তা খাবো কি বাবু?
জুলিয়ান এবং অনিমেষ পরস্পরের দিকে তাকালো। সিরিল জিজ্ঞাসা করল,
আজ কার সর্বনাশ করলে?
সর্বনাশ আর কোথায় করতে পারলাম বাবু, পানিরামের ঘরে গিয়েছিলাম, আজ দুইটা থালা নিয়ে এসেছি।
নামটা উচ্চারণ করা মাত্র অনিমেষরা চমকে উঠল, ওরা খোলা আকাশে নিচে বেরিয়ে এলো। কিছুক্ষণ হেঁটে জুলিয়েট বিদায় নেবার জন্য দাঁড়ালেন। অনিমেষ বলল,
এসব ছুরি ছাঁচড়ামিতে ওদের গাস হয়ে গেছে, এবার আমাদের ডাকাতি করতে হবে।
খুব দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। যারা এর আগে কখনো রাজনীতির সঙ্গে সামান্য যুক্ত ছিল না, তারাও আসতে শুরু করেছে। জুলিয়েনকে সঙ্গে পেয়ে কাজ করতে সুবিধে হচ্ছে। বাঙালিদের সম্পর্কে ইতিমধ্যেই অনিমেষের এক ধরনের বিরক্তি এসে গেছে। তারা যেন নেতা হতেই জন্মেছেন। দলে যে কজন এসেছেন তারা শুধু নানান ধরনের যুক্তি তুলে জ্ঞান দিতে চান। কাজ করবার খুব একটা উদ্যম তাঁদের মধ্যে দেখা যায় না। শিলিগুড়ির সঙ্গে অনিমেষের নিয়মিত যোগাযোগ আছে, বড় বড় নেতাদের সঙ্গে আলাপ হয়েছে। এদিকে নির্বাচনে গিয়ে এসেছে, অনিমেষদের দল নির্বাচন বয়কট করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। যদিও নির্বাচনকে প্রতিরোধ করার কোনো নির্দেশ এখনো পর্যন্ত পার্টি থেকে আসেনি। বিভিন্ন পার্টি থেকে অনিমেষদের হঠকারী উগ্রপন্থী ইত্যাদি বিশেষণ দেওয়া হলেও সরাসরি সংঘর্ষে এখনো ওরা লিপ্ত হয়নি। কিন্তু হাওয়া গরম হয়ে উঠছে দ্রুত। এই সঙ্গে আরেকটা সমস্যা মাথা চাড়া দিচ্ছে। যেসব ছেলেকে ওরা দলে টানছে তাদের কোনো কাজ না দিয়ে কতদিন আর চুপচাপ বসিয়ে রাখা যায়? মার্ক্সবাদের ব্যাখ্যা বা গেরিলা যুদ্ধের প্রকরণ শোনার মতো মানসিক ধৈর্য এদের নেই। শুধু ডুয়ার্স কেন, সারা পশ্চিম বাংলায় পার্টিতে এই ধরনের হুলিগান ঢুকছে। কিন্তু যে জিনিসটা অনিমেষকে ভীষণ বিচলিত করছিল তা হল বিভিন্ন জায়গায় ছোট ছোট দল গঠন করার মধ্যেই তাদের সময় ব্যয় হয়ে যাচ্ছিল। সাধারণ মানুষের সঙ্গে এখনো অবধি কোনো যোগাযোগ করা যায়নি। দেশে বিপ্লব দরকার, কেন দরকার, কিভাবে সেটা সম্ভব, এই সব কথা যাদের বোঝাতে হবে তাদের কাছে এখনো পৌঁছানো যায়নি। জুলিয়েনের ওপর সমস্ত ভার দিয়ে অনিমেষ বোলপুরে ট্রেনে চাপল। বারোয়ারি কামরায় উঠল সবার নজর এড়াবার জন্যই। শিলিগুড়ি থেকে অনেকেই যাচ্ছে বোলপুরে, যতটা সম্ভব পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, কারণ বোলপুরের মিটিং অত্যন্ত গোপনে হচ্ছে। প্রথমে বসার জায়গা পায়নি অনিমেষ, শেষে একটা বাঙ্কের ওপরে বাবু হয়ে বসতে পারল একসময়। এবং এই ট্রেনের দুলুনিতে হঠাৎ মনে হল খুব ক্লান্ত লাগছে। আর তখনই মনে হল এতদিন এখানে রইল অথচ সে স্বর্গছেড়া বা জলপাইগুড়ির বাড়িতে যায়নি। অনিমেষ খবর পেয়েছে মহিতোষ জেনে গেছেন সে উত্তর বাংলায় আছে, খবরটা ওকে বিয়োহল করে দেবে। বাবার জন্য অনিমেষের খারাপ লাগছিল। হয়তো জ্যাঠামশাইকে দাদু যেভাবে ত্যাজ্যপুত্র করেছিলেন সেইভাবে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। পাশাপাশি শরীর শেখরের মুখ মনে পড়লে অনিমেষের কিন্তু অস্বস্তি হয় না। সে যে সব ছেড়ে ছুড়ে সক্রিয় রাজনীতির অনিশ্চয়তায় ঝাঁপিয়ে পড়েছে এই খবর মোটেই শরীর শেখরকে চিন্তিত করবে না। অনিমেষ এই রাতে ট্রেনে একা একা যেতে যেতে শুধু একজনের জন্য অস্বস্তি অনুভব করছিল। মাধবীলতা তাকে ভালোবাসে এবং তার মূল্য দিতে একটুও পিছপা নয়। অথচ অনিমেষের সঙ্গে জড়িয়েও সে আড়ালে আড়ালে থাকছে। একটি মানুষকে নিঃস্বার্থে ভালোবেসে মাধবীলতারা সারা জীবন অপেক্ষা করতে পারে, কিন্তু উত্তর বাংলায় দিন রাত এই অনিশ্চিত উত্তেজনায় কাটিয়ে আজ অনিমেষের মনে হচ্ছিল মাধবীলতাকে মুক্তি দেওয়া দরকার। মাধবীলতাকে কখনো বিয়ে করতে পারবে কিনা তা সে জানে না। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে কি লাভ? অনিমেষ জানে ভালো করে বুঝিয়ে বললেও মাধবীলতার কোনো পরিবর্তন হবে না। ও সেই দলের মেয়ে নয় যারা প্রেমিক অক্ষম বুঝলেই সুরসুর করে বাবার আশ্রয়ে ফিরে গিয়ে অন্য কোথাও বিয়ে করে সংসারী হবে। তবু অনিমেষ মনে মনে ঠিক করল এবার সে সরাসরি মাধবীলতাকে নিষেধ করবে তার জন্য অপেক্ষা করতে, প্রয়োজনে কঠোর হতে হবে। অন্তত ওই নরম মনের মেয়েটাকে বাঁচাবার জন্য তাকে রূঢ় ব্যবহার করতেই হবে, এছাড়া তার নিজেরও মুক্তি নেই। ট্রেন এসে বর্ধমানে থামল। প্ল্যাটফর্মে দাঁড়াবার পরও কিছুক্ষণ বসে রইল সে, তারপর ধীরে ধীরে নিচে নেমে দুপাশে তাকাল। প্রচুর মানুষ বিপরীত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। মাধবীলতা কই? বেশ খানিক খোঁজার পর হঠাৎ চোখের সামনে কয়েক লক্ষ পদ্ম ভোরের রোদ পেয়ে ঝকমকিয়ে উঠল, যেন বুকের চিতায় কেউ নরম হাত রাখল। মাধবীলতা ওভারব্রিজটা প্রায় দৌড়ে পার হয়ে তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। অনিমেষের মনে হল একটা ঝর্ণা যেন উদ্দাম বেগে তার দিকে ছুটে আসছে। মাধবীলতা সামনে এসে দাঁড়াল।
ওমা, তোমার কি চেহারা হয়েছে, আয়নার মুখ দেখেছ?
তাই এতক্ষণ চিনতে পারোনি?
পারিনি তো, ঢেঙা রোগা আর কি কালো হয়ে গেছো, খুব অত্যাচার করেছো বুঝতে পারছি। খাওয়া দাওয়া করতে না? না,
ওখানে তো কোনো শরৎচন্দ্রের নায়িকা ছিল না যে আমাকে পিড়ি পেতে খাওয়াতে খাওয়াতে হাওয়া করবে।
খুব কথা শিখেছ, একটু আগে যখন দেখতে পেলাম তখন সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। তোমার শরীর খুব খারাপ হয়ে গেছে, আমাকে না দেখতে পেয়ে তুমি না কেমন বোকা বোকা মুখ করে তাকাচ্ছিলে।
খুব আনন্দ লাগছিল তাই দেখে।
অনিমেষের গলার স্বরে এমন একটা পাঁচিল ছিল যে মাধবীলতার হাসি চট করে নিভে গেল। সে অনিমেষের হাত ধরল।
এই, আমার উপর রাগ করেছ? আসলে আমারই ভুল, এখানে এত ভিড় যে ভাবলাম দাঁড়িয়ে থাকলে তুমি আমাকে দেখতে পাবে না, তার চেয়ে ওভারব্রিজের ওপরে গিয়ে দাঁড়ালে তোমাকে আমি ঠিক দেখতে পাবো। তা করতে গিয়ে তোমাকে যে দেখতে পেলাম, বুকের ভেতরটা এমন করতে লাগলো। আসলে তোমাকে লুকিয়ে তোমায় দেখতে আমার খুব ভালো লাগছিল। আই, রাগ করো না প্লিজ।
অনিমেষ দেখল এই পদ্মের মতো মুখ উদ্গ্রীব হয়ে তার দিকে তাকিয়ে আছে। গম্ভীর অনিমেষ নিজের অজাদ্যেই হেসে ফেলল। না, এ মেয়ের ওপর সে কখনোই রাগ করতে পারবে না। পরে ট্রেনটা প্রায় ঘন্টা আড়াই পরে ওরা স্টেশন থেকে বেরিয়ে এল। অনিমেষ আড় চোখে মাধবীলতাকে দেখছিল। তাকে যাই বলুক মাধবীলতা, নিজেও কিন্তু বেশ রোগা হয়েছে, তবে এবার ওকে খুব প্রাণবন্ত লাগছে, উচ্ছ্বাস একটু বেশি। অনিমেষকে দেখে ওর খুশি হওয়ার ব্যাপারটা আর চেপে রাখছে না। বাস স্ট্যান্ড অবধি ওরা হেঁটে এলো। আসতে আসতে মাধবীলতা বলল,
বাবা একদিন হস্টেলে এসেছিল জানো, আমাকে কত বোঝালো, একটা নাকি ভালো ছেলে পাওয়া গেছে, আমি না করে দিয়েছি, খুব বিরক্ত হয়েছে, তবে আমি তোমার নামটা বলে দিয়েছি। মেয়ে যে এমন মারাত্মক ভুল করছে বাবা বিশ্বাসই করতে পারেনি। নিশ্চয়ই হস্টেলে গিয়ে তোমার সম্পর্কে খোঁজ খবর করবেন, কে জানে স্বর্গ ছেঁড়ায় অভিযোগ জানিয়ে চিঠিও দিতে পারেন। তোমাকে বোধহয় আমি খামোখা ঝামেলায় জড়িয়ে ফেললাম।
কিরকম?
এবার বাবা মায়ের কাছে হয়তো তোমাকে জবাবদিহি করতে হবে।
সেদায় বোধহয় আর নেই, কিন্তু তুমি কি ঠিক করছো?
মানে?
তোমার বাবা একটুও অসঙ্গত কথা বলেননি, তোমার এসব পাগলামি না করে অন্য কোথাও বিয়ে করে সংসারী হওয়া উচিত। আমার কথা ছেড়ে দাও, এসব করতে করতে কখন যে কি হবে কেউ বলতে পারে না, আমার জন্য তুমি বসে থাকবে কেন?
এসব কথা বলার জন্য অনিমেষের মানসিক প্রস্তুতি ছিল, কিন্তু এত তাড়াতাড়ি বলতে হবে ভাবতে পারিনি। সুযোগ এসেছে যখন, অনিমেষের কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু মাধবীলতাকে বাঁচাতে এগুলো তাকে বলতেই হবে।
বেশ, আমি তাহলে এখান থেকে কলকাতায় ফিরে যাচ্ছি।
এখান থেকে ফেরার দরকার নেই, বোলপুরে চলো। লতা, সত্যি বলছি, ব্যাপারটা নিয়ে তোমার সঙ্গে খোলাখুলি কথা বলা দরকার। যত দিন যাচ্ছে আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে।
তোমার কি হয়েছে অনি?
কেন
এরকম উন্মাদের মতো কথা বলছো কেন? তুমি কি ওকে একটুও চিনতে পারোনি?
বড্ড খিদে পেয়েছে, ট্রেনে কিছুই খাওয়া হয়নি, চলো কিছু খাই।
এরকম কথা আর কখনো বলো না, আমি আলু বেগুন ময়দা এসব তো নই।
কথাগুলো যেন মাধবীলতাকে কাঠিন্যের পর্দায় ঢেকে দিল। স্টেশনে দেখা সেই উজ্জ্বল মেয়েটা যেন চট করে ডুব দিল গভীরে। অনিমেষ আর এ ব্যাপারে কথা বলতে সাহস পেল না। বাস স্ট্যান্ডেও প্রচুর ভিড়, ছাদে লোক বসেছে, ডাবল ভাড়ায় ট্যাক্সি ছুটছে। সেদিকে তাকিয়ে মাধবীলতা বলল,
এদিকে এসো।
মাধবীলতা উত্তরের অপেক্ষা না করে এগিয়ে যেতেই অনিমেষ অনুসরণ করল। পাশের একটা মিষ্টির দোকানে ঢুকে এক গাদা খাবারের হুকুম দিল মাধবীলতা। আগে হলে প্রতিবাদ করত অনিমেষ, কিন্তু এখন চুপচাপ খেয়ে নিল। মাধবীলতা নিজে একটা সিঙাড়া আর চা ছাড়া কিছু নিল না। মেয়েরা চিরকালই ছেলেদের খাইয়ে এক ধরনের সুখ পায়, ব্যাপারটা শরৎচন্দ্র মার্কা সুখ বলে ঠাট্টা করত অনিমেষ, কিন্তু এই মুহূর্তে এসব কথা বলতে বাধল তার। এখন মাধবীলতার মুখের দিকে তাকালে একটা ঠান্ডা স্রোতের স্পর্শ পাচ্ছিল সে। এ মেয়েকে কি করে বোঝানো যায়? বোঝাতে গেলে নিজেকে বড় স্বার্থপর মনে হয়। কোন রকমে একটা প্রাইভেট ট্যাক্সিতে জায়গা পেয়ে গেল ওরা। ড্রাইভার তার পাশে চারজনকে বসিয়েছে। অস্বস্তিতে দম বন্ধ হবার জোগাড় কিন্তু কোনো উপায় নেই। মাধবীলতা জানালার পাশে বসলেও তার শরীরের চাপ অনিমেষের ওপর। ধুলোর ঝড় উড়িয়ে ট্যাক্সিটা বর্ধমান ছাড়িয়ে বীরভূমে ঢুকল। মাধবীলতা নিচু গলায় বলল,
তোমার না মাথায় কোনো বুদ্ধি নেই।
সে তো জানা কথাই, কিন্তু হঠাৎ মনে পড়ল কেন?
আমি যদি সরাসরি বোলপুরে গিয়ে নামতাম আর তুমি যদি এত দূর এগিয়ে না আসতে, তাহলে এত ঝামেলা পোহাতেই হতো না।
সাবধানের মার নেই বলে একটা কথা আছে।
তোমার সবেতেই বাড়াবাড়ি, পুলিশ যেন তোমাকেই খুঁজে বেড়াচ্ছে।
বোলপুরের মাটিতে নামতেই পৌষ মেলার গন্ধ পাওয়া গেল। প্রধানমন্ত্রী আজ নাকি ভাষণ টাষণ দিয়ে গেছেন। স্বাভাবিকভাবেই পুলিশের তৎপরতা এখন বেশি হবে। আর মাধবীলতা বাস স্ট্যান্ড ছাড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে চারদিকে চোখ রাখছিল। রোদের তেমন তেজ নেই এখন, কিন্তু এই মুহূর্তে ভালো করে স্নান সেরে খেতে ইচ্ছে করছে। মাধবীলতা বলল,
মেলা তো রাত্রে, এখন তো কোথাও গিয়ে উঠতে হবে, চলো দেখি।
হোটেলে জায়গা পাওয়া যাবে?
এখানে দাঁড়িয়ে থাকলে তো পাওয়া যাবে না।
অনিমেষ একটা রিক্সাওয়ালাকে ডাকল। পৌষ মেলার জন্য প্রচণ্ড ভিড়, কোথাও ঘর খালি নেই। মাধবীলতার অনুরোধে রিক্সাওয়ালা একটা ব্যবস্থা করে দিল। ওরা রিক্সা করে শ্রীনিকেতনের রাস্তায় এল। প্রায় মিনিট দশেক ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাওয়ার পর ডান দিকে একটা মাটির রাস্তায় ঢুকে রিক্সাওয়ালা ওদের বসে থাকতে বলে একটা বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে গেল। তারপর ফিরে এসে জানালো যে বাড়ির মালির সঙ্গে কথা হয়ে গেছে। এ বাড়ির মালিক বোম্বেতে থাকেন, এবার আসবেন না তাঁরা। অনিমেষদের জন্য একটা ঘর খুলে দেওয়া হবে, ৩০ টাকা ভাড়া। শুধু একটাই ব্যাপার, জানালা খোলা যাবে না, কারণ আশেপাশের সবাই জানে এখানে কেউ থাকে না। জানালা খুললে পাশের বাড়ির লোক টের পেয়ে গেলে মালিকের কানে যাবে। অনিমেষরা বাড়ির ভেতর ঢুকল। বেশ বড় বাড়ি। মালি সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা দরজা খুলে ওদের ঘর দেখিয়ে দিল। ওই অনিমেষদের খাবার ব্যবস্থা করে দেবে বলল।
বাড়ির মালিক আসেন না?
আসেন, তবে এবার আসবেন না। কিন্তু কেউ যদি তার হয়ে আসেন, তাহলে চুপচাপ আপনাদেরকে চলে যেতে হবে।
মালি টাকা নিয়ে দরজা ভেজিয়ে চলে গেল। হঠাৎ অনিমেষের মনে হল, এই বড় বাড়িটার বন্ধ ঘরে সে আর মাধবীলতা ছাড়া আর কেউ নেই। সংকোচ কাটাতে সে উঠে দাঁড়িয়ে বলল,
কেমন বন্দি বন্দি লাগছে নিজেকে না?
মাধবীলতা তখন হাতের ঘড়ি খুলে টেবিলে রাখছিল। এদিকে মুখ ফিরিয়ে বলল,
কার বাড়িতে কারা এলো? লোকটা বোধহয় মাঝে মাঝেই ঘরটা ভাড়া দেয়।
কি করে বুঝলে?
অনিমেষ এগিয়ে এলো। মাধবীলতা আঙুল দিয়ে একটা লেডিজ রুমাল দেখিয়ে দিল। কোঁচকানো রুমালটা টেবিলের কোণে পড়ে আছে। মালিটার চোখ এড়ালো কি করে? অনিমেষ মাধবীলতার কাঁধে হাত রাখতেই সে ঘাড় ঘুরিয়ে ওকে দেখল। তারপর বলল,
খুব ভিড় পেয়ে গেছে, আমি স্নান করে আসি।
স্নান করে ওরা বেরোল। বড় রাস্তায় বেরিয়ে অনিমেষের মনে হল, আজকের দুপুরটা সত্যি চমৎকার। পৌষ মেলার জন্য বেশ উৎসবের মেজাজ এখন শান্তিনিকেতনে। শ্রীনিকেতন থেকে যে রাস্তাটা সোজা শান্তিনিকেতনের ভেতরে চলে গেছে, ওরা সেই পথ ধরল। বেশ ভিড় এখানেই। পাশাপাশি হাঁটতে মাধবীলতা বলল,
দারুণ।
কি দারুণ
জায়গাটা?
তাই বলো
কেন, তুমি কি ভেবেছিলে?
আমি তো অনেক রকম ভেবে থাকি, সেগুলো তো সত্যি হয় না।
যেমন
ধরো, আজ দুপুরে তোমার সঙ্গে ঘরে বসে গল্প করব ভেবেছিলাম, কিন্তু তুমি যেমন করে বাইরে আসার জন্য ছটফট করছিলে, তাতে নিজেকে রাক্ষস টাক্ষস মনে হচ্ছিল।
তুমি না কিচ্ছু বোঝো না।
বুঝি না?
না, আমরা যদি সারা দুপুর ঘরে বসে থাকতাম, তাহলে দারোয়ানটা যা অনুমান করেছিল তাই সত্যি ভাবত। আমরা যেখানে বেড়াতে এসেছি, ঘরে বসে থাকতে নয়, এটা ওকে বোঝানোর দরকার ছিল।
যা চলে, ও যে আমাদের সম্পর্কে এত ভাবছে সেটা তুমি জানলে কি করে?
আমরা যখন রিক্সা ছেড়ে দিলাম, তখন থেকে লোকটা আমার মাথার দিকে তাকাচ্ছিল। যে কেউ বুঝতে পারবে আমি বিবাহিত নই।
সিঁদুরের কথা বলছো কেন? আমরা তো খ্রিস্টানও হতে পারি।
বাজে বকো না, বিবাহিত মেয়েদের চেহারা দেখলেই বোঝা যায়।
সারাটা দুপুর ওরা শান্তিনিকেতন দেখল। আজ খুব ভিড়, বেশিরভাগ ঘর বাড়ির দরজা বন্ধ, কিন্তু ছড়িয়ে থাকা ভাস্কর্য, মাঠঘাট, ছাতিমতলা, শ্যামলী অথবা রবীন্দ্রনাথের স্মৃতি সংগ্রহশালা দেখতে দেখতে সময়টা কখন যেন ফুরিয়ে গেল।
জানো, আমি প্রথম এলাম এখানে, আমাদের জন্য কেউ এত সুন্দর একটা জায়গা তৈরি করে দিয়েছিলেন। পড়াশোনা শুধু ভালোবাসা থাকলে কতটা আন্তরিক হতে পারে, এখানে না এলে বুঝতাম না।
অথচ দেখো, ছেলেবেলা থেকে আমরা গল্প শুনতাম এখানকার ছেলেরা নাকি মিলি, এই গরু সরে যা বলে, অথচ এখানে এসে একজনও তো তেমন চোখে পড়ল না।
আমার কিন্তু এখানে এসে একটা লাভ হয়েছে।
কি?
তোমাকে।
মানে?
মানে তুমি যতই বিপ্লবের কথা বলো, দেশের সামাজিক রাজনৈতিক পরিবর্তন চাও, আসলে ভেতরে ভেতরে তুমি খুব রোমান্টিক।
কি করে বুঝলে?
রবীন্দ্রনাথের কথা বলতে গেলে তোমার মুখ চোখ অন্যরকম হয়ে যায়, আমি দেখেছি।
যা কিছু সচল তাই তো বিপ্লবের অবলম্বন। জড় পদার্থ কখনো বিপ্লব করতে পারে না। প্রকৃত বিপ্লবী যে, সে কিন্তু মনে মনে ভীষণ রোমান্টিক। রোম্যান্স মানে জানো তো?
সুন্দরের প্রতি আকাঙ্ক্ষা এবং অজানাকে জানতে চাওয়া।
বাহ, গুড। এরকম সুন্দরী মহিলাকে যখন জানতে চেয়েছি, তখন অবশ্যই আমাকে রোমান্টিক বলা যায়।
আমি মোটেই সুন্দরী নই, আর তোমাদের জানার আগ্রহটা একবার মিটে গেলেই তো প্রয়োজন ফুরিয়ে গেল।
সেটা যাকে জানতে যাচ্ছি তার বিশালতার উপর নির্ভর করে।
এখন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব বাতাসে, বিকেল ফুরিয়ে আসছে। সারা দুপুর ধুলো মেখে শরীর বেশ ক্লান্ত। কোঅপারেটিভের সামনের মাঠটা বাসে বাসে ভর্তি। অনিমেষরা কোঅপারেটিভের সামনে এসে দাঁড়াতেই আলো জ্বলে উঠল। তেরাস্তার মোড় এটা, কোনো খবর থাকলে এই সময়ে এখানে সেটা পাওয়ার কথা। মাধবীলতা জিজ্ঞাসা করল,
এখানে দাঁড়িয়ে কি করছো? চলো মেলায় যাই।
মেলা তো সারা রাত ধরে চলবে, একটু জিরিয়ে যাই, পা ব্যথা করছে।
বাবা, এইটুকু হেঁটেই পা ব্যথা? তাহলে চলো কোথাও বসি।
অনিমেষ এখন এই জায়গা ছেড়ে যেতে রাজি নয়, অথচ সে কথা মাধবীলতাকে বলাও যাচ্ছে না। মাধবীলতা ওর মুখের দিকে তাকিয়ে কি বুঝল কে জানে, আর মেলায় যাওয়ার কথা তুলল না। প্রায় মিনিট কুড়ি দাঁড়ানোর পর অনিমেষের মনে হল সব ঠিকঠাকই আছে, না হলে কেউ না কেউ এতক্ষণে এসে যেত। মাধবীলতার সামনে খোঁজ খবর নিতে বাধছে, আবার এই ব্যাপারটা মাধবীলতাকে লুকিয়ে করতেও সংকোচ হচ্ছে ওর।
চলো এবার মেলার দিকে যাওয়া যাক।
ভিড় বাঁচিয়ে পাশে হাঁটছিল মাধবীলতা, হঠাৎ বলল,
তোমার কোনো কাজে আমি বাধা দিই, বলতেই তো পারতে, এখানে দাঁড়ানোটা তোমার একটা কাজের মধ্যে পড়ে।
অনিমেষ কিছু বলতে গিয়েও চুপ করে গেল। ও দেখল কথাটা বলার পর তার উত্তর শোনার আগ্রহ মাধবীলতার মুখে নেই। মাধবীলতা চারপাশের বাগান, লোকজন আগ্রহ নিয়ে দেখছে। মেলার মাঠ যত এগিয়ে আসছে ততই শব্দ বাড়ছে, মাইক বাজছে, জমজমাট ভিড় আর অজস্র দোকানের আলো মানুষদের চুম্বকের মতো টানছে। সেদিকে তাকিয়ে একটা চিন্তা বিদ্যুৎ চমকের মতো অনিমেষের মাথায় ঝলসে উঠল। আজ রাত্রে ওদের যে গোপন মিটিং হচ্ছে সেখানে মাধবীলতাকে নিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না। তাহলে এই সময়টা মাধবীলতা কোথায় থাকবে? মিটিং কতক্ষণ চলবে আগে থেকে বলা যাচ্ছে না। মাধবীলতা অবশ্য জানে অনিমেষ গোপন মিটিংয়ে যোগ দিতেই শান্তিনিকেতনে এসেছে। মেলায় ঢুকে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল মাধবীলতা। ওরা দু কাপ চা নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে খাচ্ছে এমন সময় খুব চাপা গলায় নিজের নামটা শুনতে পেল অনিমেষ।
অনিমেষ?
অনিমেষ চমকে মুখ ঘুরিয়ে দেখল ওর ঠিক পাশেই সুভাষ দাঁড়িয়ে আছে। আলোয়ানে মোড়া শরীর এবং মাথার ফাঁক দিয়ে শুধু এক গাল দাড়ি আর চোখ দেখা যাচ্ছে।
তোমার এভাবে ঘুরে বেড়ানোটা ঠিক হচ্ছে না। বোলপুর স্টেশনে আমাদের দুজন ছেলেকে পুলিশে ধরেছে। মেলা থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও।
অনিমেষ আর চোখে মাধবীলতার দিকে তাকাল। চা খেতে খেতে মাধবীলতা এর মধ্যে একটু সরে দাঁড়িয়েছে, দৃষ্টি অন্যদিকে। বুঝতে অসুবিধে হল না যে সে অনিমেষের সঙ্গে সুভাষদার কথাবার্তায় অসুবিধে না হওয়ার জন্য এই রকম ভঙ্গি করছে।
আমাদের মিটিং হচ্ছে তো?
হ্যাঁ, কারণ যারা ধরা পড়েছে তারা জানতো না কোথায় মিটিং হবে, ঠিক সময় নির্দেশ পাবে জেনে এসেছিল। এই মেয়েটিকে
আমার আত্মীয়,
বিশ্বাস করা যায়?
হ্যাঁ।
তুমি দায়িত্ব নিচ্ছ?
হ্যাঁ, কিন্তু কি ব্যাপার?
সুভাষদা আলোয়ানের নিচ থেকে একটা ছোট প্যাকেট বের করে অনিমেষের হাতে দিয়ে বলল,
এটা ওর কাছে রাখতে বল, সাবধানে।
কি আছে এতে?
এমন কিছু যার সঙ্গে থাকলে আমার বিপদ হবে, মনে হচ্ছে আমি খুব একটা সেফ নই। তোমরা কোথায় উঠেছ?
একটা বাড়িতে।
আচ্ছা, ওকে সেখানে ফিরে যেতে বলো, মিটিং এর পর আমি গিয়ে জিনিসটা ফেরত নিয়ে নেব। যাও, তোমরা দাঁড়িও না।
এখনকার মতো গপ্প মিলে থেকে সময় শেষ। পুলিশের নজর এড়ানো গেল কি? সুভাষদা কি রাখতে দিল অনিমেষকে? এই প্রশ্নের উত্তরের সাথে আগামীকাল আসব আমি গপ্প মিলে থেকে বিশেষ নিবেদন, সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলার অষ্টম পর্ব নিয়ে ঠিক রাত 9টায়। Till then, like, share and subscribe to my official channel আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠিক, আপনার গপ্পের প্লেলিস্ট।